This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। সপ্তাহ ঘুরে আবার রবিবার রাত 11:20 হচ্ছে সময়। আমি আর জে পিবি আপনার সামনে আরো একবার হাজির হয়ে গেছি। আরো একজন বন্ধুকে নিয়ে লাখো মানুষের সামনে সে কনফেস করবে, নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরবে। কে সেই বন্ধুটি যিনি আজকে লাখো মানুষের সামনে কনফেস করতে যাচ্ছেন? চলুন অনুষ্ঠানের শুরুতেই বরাবর নিয়ম অনুযায়ী আর জে রাজুর কাছ থেকে আমরা জেনে নেব কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবিয়া আমাদের আজকের অতিথি আলামিন। আলামিন ছোটবেলা থেকেই বন্ধু সুলভ ছিলেন, বন্ধুদের সঙ্গে মিশতে ভালোবাসতেন, ঘুরতে ভালোবাসতেন। বিশেষ করে না দেখাকে আবিষ্কার করার ইচ্ছা তার ছোটবেলা থেকেই। এছাড়াও সহযোগিতার মানসিকতাও তার রয়েছে। বিপদে মানুষের পাশে থাকতে তিনি ভালোবাসেন। মায়ের হাতের রান্না তার সব থেকে বেশি প্রিয়। এছাড়াও খেলা দেখতে তিনি ভালোবাসেন, বিশেষ করে ক্রিকেট। যে মানুষটির মধ্যে এত ভালো গুণাবলী রয়েছে সেই মানুষটি কেন আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আর জে কিবিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আলামিন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে এবং সে তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করতে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই আপনাকে বলতে চাই বরাবরের মতোই থাকছে এসএমএস কল থাকবে এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ইনফ্যাক্ট তিনি রয়েছেন আমার সঙ্গে, অনুষ্ঠানের শুরুতেই আমি তার সঙ্গে একটু কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, ধন্যবাদ আরও একবার পাচ্ছেন আপনি আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য এবং আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন, একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে মূল্যবান মতামত জানাবেন।
ধন্যবাদ কিবিয়া, আমি প্রথম থেকে থাকতে কিন্তু আপনাদের সঙ্গে আছি।
অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠান শুরু করতে চাই, তার আগে বলছি অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, এসএমএস করতে পারেন, কিংবা আপনি আমাদেরকে ইমেইলও করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি যদি আমাদেরকে এসএমএস করতে চান প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। ওকে, কত বছর বয়স আপনার?
ষোলো
বছর বয়স। তার মানে আমাদের মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে। আমরা সাধারণত 18 বছরের নিচে যাদের বয়স তাদের প্রচার করি না, যদি এক্সক্লুসিভ কিছু ঘটে যায় সেক্ষেত্রে আমরা বয়সটাকে কনসিডার করি। দেখা যাক আজকে 16 বছর বয়সের এই ছেলেটির জীবনের যে ঘটনা সেটা আসলে কতটুকু এক্সক্লুসিভ কিংবা কতটুকু আসলে প্রচারযোগ্য। কোথায় থাকেন আপনি?
যাত্রাবাড়িতে থাকি।
আপনার জন্ম হয়েছে কোথায়?
আমার জন্ম হয়েছে বরিশালে।
বরিশালে, ওকে। আপনি এখন আছেন যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে ও থাকে, ওর নাম হচ্ছে আলামিন এবং ওর বয়স হচ্ছে 16, ও এখনো কিশোর। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। ওকে, আমরা একেবারেই ছোটবেলা থেকে শুরু করতে চাই। আরামসে বলুন।
আমার ছোটবেলা যখন আমি বুঝতে শিখি জানতে শিখি
জি,
তখন আমার আমি জানতে পারি যে আমার বাবা খুব মানে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্লাস দানবীর ছিলেন,
মানে দান করতেন।
হ্যাঁ, দান করতেন। তো আমাদের দিকে আমাদের দক্ষিণাঞ্চলে 1980 নিচে একটা বন্যা হয়।
আচ্ছা।
তো বন্যা হওয়ার কারণে দেখা গেল যারা গরিব ছিল, মানে অতি দরিদ্র ছিল, তারা আরো আরো দরিদ্র হয়ে যাওয়ার পরে আমার বাবার কাছে যায় ওনারা, যাইয়ে বলে যে আমরা আসলে তো আমাদের ঘর বাড়ি নাই, তো আপনি যদি আমাদেরকে কিছু দান করেন। তো আমার আব্বার টাকা পয়সা ছিল, তিনি দান করতেন, প্লাস যদি তাদের কাপড় না থাকতো, এগুলো যদি না থাকতো, তাহলে তিনি বাজার থেকে এগুলো আইনে দিতেন। এগুলো আইনে দেওয়ার পরে দেখা গেল কোন এক সময় এরকম করতে করতে তারপর দেখা যেত গরিবদের ধন সম্পদ বড় লোকেরা লুটপাট করে খাচ্ছে। তো তারা গরিবরা এসে আমার বাবার কাছে যখন ক্লেম দিত, তখন আমার বাবা এগুলো আর নিয়ে মানে যে খাইতো তার বিরুদ্ধে মানে একটা কাজ করতো,
প্রতিবাদ করতো।
জি, প্রতিবাদ করতো। তো তারা করে কি, প্রতিবাদ করার কারণে তারা কেস দিত আমার বাবার নামে। কেস দেওয়ার কারণে তো কেসে অনেক টাকা যায়। এরকম করতে করতে কোন এক সময় আমার বাবা একদম হতদরিদ্র হয়ে গেল।
আচ্ছা।
তো ওই সময় একজন লোক আমার বাবার কাছে 300 টাকা দেয়। 300 টাকা দেওয়ার পরে বলে, মানে তখনকার 1990 সালের ঘটনা এটা, তো বলে আমার বাবাকে যে এই টাকাগুলো আপনার কাছে রাখেন, রাখার পরে এই টাকায় যদি বলে তাহলে এগুলো দিয়ে আমার একটা বাড়ি করে দিবেন, সেই লোকটা বলে। বলার পরে আমার বাবা
এগুলো আপনি সব শুনেছেন আপনার জন্মের পরে?
জি জি, এগুলো
কার কাছ থেকে শুনেছেন?
এটা শুনছি আমার মানে আশেপাশে যে আত্মীয় স্বজন আছে, তারপর প্লাস আমার মা আছে।
আপনার বাবা কখন আপনার সঙ্গে গল্প করতো না এইসব বিষয় নিয়ে?
না না, এইসব আসলে আমি বাবার সাথে আমি আমার শৈশব কাটাতে পারিনি।
ওকে, ঠিক আছে, বলুন। তারপর
তারপরে সেই লোক যখন আমার বাবা দরিদ্র হয়ে গেল, তখন ওই যে 300 টাকা যেই লোক দিল, ওই লোক আসিয়া বলে কি আমার টাকা দেন। তখন তো আমার বাবার দেওয়ার মতো কোনো কিছু ছিল না, যার কারণে আমার বাবার নিজের বাড়িটা মানে দিয়ে দিল তার নামে। তখন আমাদের থাকার মতো কোনো জায়গা ছিল না। তো আমার মা করলো কি, আমার মা চলে গেল আমার নানা বাড়ি, কারণ আমার বাবার কিছু ছিল না তখন। নানা বাড়ি চলে গেল আমাকে নিয়ে, আমি তখন ছোট, আমার খেয়াল আছে কিছু। তো আমার নানা আমার নানু করলো কি, আমাদের মানে তাদেরও মোটামুটি ছিল ধন সম্পদ, তার একটা বাড়ি করে দিল আমাদের ছোট মতো দুই পড়ার মধ্যে একটা বাড়ি করে দেওয়ার পরে আমার মা করতো কি, মাসের বাড়িতে ধান মলতো। গ্রামে সাধারণত আগে, এখন তো মেশিন হয়েছে কিন্তু তখন মেশিন ছিল না, তো ধান বানতো আর ওইগুলো দিয়ে যা হইতো ওইগুলো দিয়ে মাঝে মধ্যে খাইতে খাইতে পারলে খাই, আর না খাইতে পারলে
না খেয়ে
এরকম থাকতাম। তো আমার বাবা ঢাকা চলে গেল। ঢাকা চলে যাওয়ার কারণ হচ্ছে এক লোক আমার বাবার কাছে টাকা পাইতো, তো তিনি একদিন টাকা চাইতে আসে। তখন আমার বাবা বলছে এখন তোমার কাছে টাকা নাই, তুমি পরে আসো। তখন আমার বাবা যেতে পারে না দেখে পরবর্তীতে বলে যে তুমি যদি কালকে টাকা না পেতে পারো তাহলে তোমার রেখে দিন। এটা বাবাকে বলা হয়। তোমার বাবা খুব কষ্ট পায়, যার কারণে তখন একটা প্রতিজ্ঞা করে যে আমি ঢাকা চলে যাব, যতক্ষণে না ঋণ না দিতে পারবো ততক্ষণে দেশে আসবো না। পরে আব্বাই আমাদের আমাদের সবাইকে ছাইটা না বইলে ঢাকা চলে গেল। ঢাকা চলে গেল, আমাদের এখন জিগাইতেছেন আমার মা শুধু ওই যে ধান মহিলা, তারপরে মানুষের বাড়ির কাজ করে এইগুলো নিয়ে আমাদের খাওয়াইতো। তখন আমার বয়স 2 বছর, মোটামুটি খেয়াল আছে। তো ঢাকা যাওয়ার পরে কোনো মানে খেয়াল ছিল না আমাদের প্রতি। তো আমরা শুনলাম কি আমার বাবা মরে গেছে বা অন্য একটা বিয়ে করছে, দুইটা শব্দ আমরা শুনলাম। কেউ কেউ বলতেছে যারা ঢাকা থাকতো তারা বলতেছে যে কেউ বলতেছে তোমার বাবা বিয়ে করতো, হ্যাঁ, আবার কেউ কেউ বলতেছে যে না ও মরেই গেছে। তো পরবর্তীতে এরকম 2-3 বছর যাওয়ার পরে আমার বাবা মানে ফোন দেয়, তখন ফোন ছিল না সচরাচর, তো আমরা একবারই যাইতাম, যাওয়ার পরে ওদিক থেকে ফোন দিত। পরবর্তীতে তখন আমার বড় ভাই তিনি একটা হেফজ মাদ্রাসা পড়তেছে, ওই জায়গায় এতিম বইলে তারে দিয়েছে, যদিও আমার মা গরিব ছিল যেতে পারতো না, এই জন্য সেই জায়গায় রাখতো। যাই হোক, তারপর পরবর্তী
আমি কি বুঝলাম না, আপনার বাবা মারা গিয়েছে এই খবরটা কে দিল?
এটা যারা ঢাকা থাকতো তখনকার তারা বলতো অনেক,
মানে আপনাদের কি যোগাযোগ ছিল না বাবার সঙ্গে?
না না না, তখন তো মোবাইল ছিল না সচরাচর, প্লাস ফোন করতো না আমাদের কাছে।
আচ্ছা, তারা এসে আপনাদেরকে বলেছে যে বাবা মারা গেছে?
আবার অনেকে অনেকে বলতো যে বিয়ে করে ফেলা তার একটা তোমাদের।
কতদিন যাবত বাবার সঙ্গে যোগাযোগ ছিল?
এটা প্রায় 4 বছরের মতো।
4 বছরের মতো? 4 বছর বাবা আসেননি বাড়িতে?
দিনে কখনোই বাড়িতে আসেনি।
ওকে, হ্যাঁ বলুন। তারপর
ঢাকাতে চলে যাওয়ার পরে একটা ছোট মতো একটা ঘর রাখলো, আমার বাবা আসলো। তখন আমার বড় ভাই হেদ করা শেষ হয়েছে, তিনিও ঢাকা চলে এসে আসছে, একটা মসজিদে মুয়াজ্জিন করতেছে আর প্লাস পড়তেছে। তো আমরা একটা বাসা রাখলাম, দেখা গেল বৃষ্টি আইলেও আমাদের ঘরে অনেক পানি পড়তো, মানে খুব থাকতে কষ্ট হতো, এরকম থাকতাম। তখন আমাদের বরিশালে 2007 সালে একটা বন্যা হয়, আবার একটা বন্যা হয়। বন্যা হওয়ার পরে তো আমরা বাড়িতে ফোন দিলাম, আমার আম্মু ফোন দিল বাড়িতে ফোন দিয়ে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল মোটামুটি আমার আঙ্কেল যারা ছিল আঙ্কেলের কাছে বললো যে আসলে আমাদের কিছু নাই তো, তো তখন আমাদের দিকে ওই যে বন্য হওয়ার কারণে ঘর দিত, তো ফোন দিয়ে বললো যে তোরা যদি আমার একটা ঘর রাইখা দিতি তাহলে আমরা আবার রিটার্ন দেশে ফিরে আসতাম। তা আমার আঙ্কেল বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা দেশে ফিরে আসো, তারপর দেখি কি করা যায়। তো আমরা দেশে চলে গেলাম। এই জায়গায় একটা কথা বলতে ভুলে গেছি আমার পিছনের, আমি ঢাকা অবস্থায় আমাকে মাদ্রাসায় ভর্তি করা হইলো।
ঢাকায় থাকা অবস্থায় আপনারা খবর পান যে বাড়ি গেলে ত্রাণের একটা ঘর,
হ্যাঁ ঘর দিব,
ঘর দিবে। ত্রাণের ঘরটা কেন দিবে?
ত্রাণের ঘরটা দিব ওই যে বন্যা হয়েছে,
বন্যায় সব ভেঙে চুরে গেছে, এই জন্য আপনারা আবার বাড়ি আসলেন।
বাড়ি আসলাম।
কয় ভাই বোন ছিলেন তখন আপনারা?
আমরা ছিলাম তিন ভাই এক বোন।
তিন ভাই এক বোন, আচ্ছা ঠিক আছে বলুন। তারপর?
হ্যাঁ তারপর আমরা দেশে চলে এলাম। দেশে চলে আসার পরে দেখা গেলো অনেক মানুষে ওই যে ত্রাণে যারা মানে অফিসার ছিল তারা আসতো, দেখে যেত যে কার কার বাড়ি ভাঙছে।
আমাকে একটু জাস্ট বলেন তো সেই সময়টাতে আপনার বাবা কি করতো ঢাকাতে, কিছু জানতেন?
হ্যাঁ হ্যাঁ।
কি করতো?
ইমামতি করতো।
আপনার বাবা ইমামতি করতেন ওই সময়টাতে মসজিদের? এটা দিয়ে আপনাদের সংসার চলতো?
জি।
আপনি কত নম্বর ভাই বোনদের মধ্যে?
আমি সবার লাস্ট।
সবার লাস্টে। আপনার যে ভাই বোন গুলো যারা ছিল তারা কি করতো, পড়াশোনা করতো নাকি?
না তারা আসলে আমার গ্রামের, তো তাই
ওই সময় ঢাকাতে থাকা অবস্থা,
হ্যাঁ থাকার সময় একজন লেখাপড়া করতো আর একজন লেখাপড়া করেনি। চেয়ারম্যানের সাথে আমার আব্বার কোন এক সময় ক্লোজ ছিল খুব, তো তিনি বইলে একটা ঘর আমাদেরকে আইনে দিলেন আর কি। আইনে দেওয়ার পরে ওই জায়গায় সংসার ভালোই কাটতেছিল। তো ওই জায়গায় আমার একটা ফ্রেন্ড রাকিবুল ইসলাম, তো ওর সাথে আমি সবকিছু শেয়ার করতাম। তো ওই জায়গায় আমি থাকা অবস্থায় আমাকে এখন হ্যাবজ পড়ার জন্য বরিশালে পাঠাইবে। বরিশালে পাঠানোর পরে আমি তো জানলো আমি হ্যাবজ আসলে আরবিটা আমি খুব একটা হার্ড মনে করি, ওটা আমার মাথায় মানে ঢুকতে চায় না। যার কারণে আমি যাইতাম না, আমার ভাই আমার জোর করে পাঠাই দিল আমার হ্যাবজখানায়। ওই জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে দুই তিন মাস কাটাইলাম। কাটানোর পরে দেখতেছি ভালো লাগতেছে না, তখন আমার মানে কারিয়ানা হয়েছে। গাড়িয়ানা হওয়ার পরে ওই জায়গা থেকে আমি একটা মানে মনে মনে একটা ই নিলাম যে এই জায়গা থেকে যদি একবার যাইতে পারি তাহলে আর আসবো না। তো আমি গেলাম, দুই তিন মাস পরে আমি বাড়িতে গেলাম বেড়াইতে। তো তখন যাই আমি বললাম যে আমি আর যাবো না, আমার ওইগুলো ভালো লাগে না, আমি আলিয়াতে ভর্তি হবো।
আচ্ছা।
তো আমার বাপ মা আসলে ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন যে আমার এই হ্যাবজ করাইবে, তাতে
হাফেজ করবে।
জি জি জি, হাফেজ করবে। তো আমার আসলে ওটা ভালো লাগবে না। আমি করলাম কি, একদিন যখন আমার সময় হয়ে গেছে আসতে হবে আবার এই হ্যাবজখানায়, তখন আমি পলাইলাম আমার এক বন্ধুর বাড়িতে চলে গেলাম। যে আমি এখন আমি যাই ফোন করলাম, তখন সচরাচর দুই একটা ফোন হয়েছে। আমার বড় ভাইয়ের কাছে একটা ফোন ছিল আর আমি যে জায়গায় গেছিলাম আমার ফ্রেন্ড ওই ফ্রেন্ডের বাবার কাছে একটা মোবাইল ছিল। আমি ফোন দিয়ে বললাম যে আমি বাড়িতে আসবো না যদি আমাকে মানে হ্যাবজখানে পাঠানো হয়, যদি আমাকে আলিয়াতে ভর্তি করা হয় তাহলে আমি আসবো। তখন আমার মা বলল যে তুমি যদি হ্যাবজখানে না যাও তাহলে তোমার পড়তে হবে না, তুমি কাজ করা আরম্ভ করে দাও। তো আমি বললাম আচ্ছা আমি এটাই আমি সন্তুষ্ট আছি, কিন্তু আমি হ্যাবজখানে কিছু দিয়ে যেতে পারবো না। তো এটা বলার পরে আমি একা একা করলাম কি, আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে তুই আলিয়াতে ভর্তি হও। ওই তখন আলিয়াতে পড়ে, তো আমার কাছে তখন 50 টাকা ছিল। ওই যে হ্যাবজখানায় যাওয়ার জন্য আমাকে নিদ দিত, ওই 50 টাকা আমি রেখে দিতাম, রেখে দিছিলাম। তো ওটা দিয়ে আমি গেলাম আলিয়াতে। আলিয়াতে যাওয়ার পরে 50 টাকা দিলাম সুপারের কাছে, তখন ফিস ছিল 40 টাকা।
জি।
40 টাকা দিয়ে আমি ভর্তি হইলাম
আলিয়া মাদ্রাসা। আপনি নিজে নিজে ভর্তি হলেন?
জি জি, নিজে নিজে। যে আমার ওই ফ্রেন্ডরা যেই আমারে ভর্তি করে দিল।
ও ফ্রেন্ড ছিল আলিয়াতে পড়তো?
জি জি, আলিয়াতে পড়তো।
ওকে, কি নাম ছিল ওর?
ওর নাম ছিল বাকিবিল্লা।
বাকিবিল্লা, ওকে।
তখন যেই চতুর্থ শ্রেণীতে ভর্তি হই, এদিক থেকে আমি ঢাকা থেকে থ্রিতে পড়িয়া যাই, ওই জায়গার থেকে যাইয়া তারপরে ফোরে ভর্তি হই আমার গ্রামে। গ্রামে ভর্তি হওয়ার পরে ভালোই কাটতেছিল। তখন আমি খুব লাজুকতার ভিতরে ছিলাম, যেমন লজ্জা ছিল আমার, মানে খালার যারা ছিল তাদের সাথে আমি দেখা দিতাম না শরমে।
মানে আপনি লজ্জা ছিল বলতে যেটা বলছেন যে আপনি মেয়েদের সাথে খুব লজ্জা? আচ্ছা, ওকে।
মেয়েদের সাথে তো ফোরে আমি যাই করতাম কি, ক্লাসে যাইয়া মানে খুব নর্মাল থাকতাম। যদি ক্লাসে মোটামুটি ভালোই ছিল, যদি শিক্ষকরা কোনো পড়া দিত ওইটা আমি মানে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতাম। আর বাকি সময়টা যেখানে যখন শিক্ষক না থাকতো তখন আমি বেঞ্চের উপরে মাথা দিয়ে শুয়ে থাকতাম, মেয়েদের দিকে রাখাতে করতাম না, এরকম একটা লাজুকতার মধ্যে থাকতাম। তো পরীক্ষা দিলাম, তখন আমি পরীক্ষা দেওয়ার পরে ওই জায়গায় একটা টিচার ছিল আমার মাদ্রাসায়, একটা টিচার ছিল যিনি ঘুষ খাইতেন, মানে টাকা দিলে তাকে পাশ করাই দিবে তাহলে বেশি নাম্বার দিবে, এরকম একটা মানে ই ছিল। তো আমি করলাম কি, ভালোভাবে লেখাপড়া করে ওই জায়গায় পরীক্ষা দিলাম, তখন আমার রোল নাম্বার হলো 5। আমি তখন কনফিউজ।
আপনি যখন আলিয়াতে ভর্তি হলেন বা পড়াশোনা করছেন তখন আপনি থাকেন কোথায়?
তখন আমি থাকি গ্রামে।
গ্রামে আপনার বাড়ি থেকে বাড়িতে থাকেন?
জি, আমার
বাড়িতে থেকে আলিয়াতে পড়ছেন, কিন্তু আপনার বাসায় তো বললো যে আপনি আলিয়াতে পড়লে আপনাকে পড়াবেন।
জি, তারা তো আমার মানে তখন কোনো টাকা পয়সা দেয় না, আর আমার গ্রামে মনে করেন যে তখন আমি বাড়ির কাজ করতাম আর মাঝে মধ্যে যাইতাম মাদ্রাসা।
মাঝে মধ্যে যেতেন? আপনার ফ্যামিলি জানলো যে আপনি আলিয়াতে ভর্তি হয়েছে?
হ্যাঁ, ভর্তি হয়েছে।
অনেক রাগারে
আমি তবু যাইতাম, আর মানলো আমি যাইতাম আলিয়াতে।
আপনি বলছিলেন যে কোন একজন ঘুষ নিয়ে পাশ করাতো?
হ্যাঁ, ঘুষ নিয়ে পাশ করাতো। তো আমি যেমন ভাবে পরীক্ষা দিলাম ফোরে, তো আমি মনে করছিলাম যে আসলে আমি এক অথবা দুই তিন, এই তিনটের ভিতরে থাকবো। তো আমি দেখতেছি সেই জায়গায় পাস হয়েছে। পাস হওয়ার পরে আমি জানতেছিলাম অনেকের কাছে এটা কেন হলো, তারপর শিক্ষকদের কাছে জানতেছিলাম যে আমি পেপার দেখতেছি আমার যে এটা আমি তো খুব ভালো করে লিখছি, আর আমার যারা ফ্রেন্ড ছিল ক্লাস ফ্রেন্ড তারা লিখছে লেখছে অন্যভাবে, তারপর হাতে লেখা খারাপ আমার চাইতে, কিন্তু এটা কেন হলো? তখন আমি জানতে পারলাম যে আমার ওই টিচার, তার তিনটা সাবজেক্ট ছিল আমাদের ক্লাসে, তো তিনটে আমার কমাই দিয়েছে, ওই তিনটে আমি সবচেয়ে সবার চেয়ে কম পাইছি। ওই যারা আমার চারজন উপরে ছিল তাদের চেয়ে কম পাইছি, আর আমি সবচেয়ে কম পাইছি, আর ওরা আমার বেশি। তো আমি জানলাম যে ওরা টাকা দিত। যাই হোক, পরবর্তীতে আমি এক টিচার ধরলাম যে আমাকে খুব ভালো করে পড়াইতে হইব, যাতে কোনোভাবেই ওরা মানে ই না করে, উপরে উঠতে না পারে। ভালোভাবে পড়লাম, ভালোভাবে পড়লাম। তো সিক্স থেকে সেভেনে যখন আমি মানে পরীক্ষা দিলাম, তখন আমার রোল নাম্বার হলো এক। আমার সেভেনে যখন রোল নাম্বার এক হলো, আসলে আমি সামনে পিছনে একটা কথা বলতে চাই। আমি যখন সিক্সে থাকি, সিক্সে থাকার পরে আমি একটা মেয়ের সাথে খুব পারতামই না একদম, যার রোল নাম্বার ছিল দুই। তখন যে এক ছিল, তো ও আমার কাছে বললো যে তুই যদি ওই মেয়েটারে যদি একটা প্রেমের ফাঁদে ফালাইয়া যদি মানে একটু হ্যাং দিতে পারস, তাহলে তুই মানে এক হইতে পারবি, ওই মেয়েটার ছাড়াইতে পারবি। তো আমি করতাম কি, ওই মেয়েটারে একদিন প্রপোজ করলাম যে আসলে তোর তো আমার ভালো লাগে। আমার ক্লাসমেট ছিল,
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল মনিরা। যে মনিরা আসলে তোর তো আমার খুব ভালো লাগে, তুই তোর মোবাইল নাম্বারটা দিবি, তোদের ঘরের মোবাইল নাম্বারটা দিবি। তখন সচরাচর মানে ফোন হয়ে গেছে সবাই, তো এক ফোন নাম্বার দিল, কথা বলতাম খুব।
আপনি ডাইরেক্টলি ওকে গিয়ে বললেন তোর তো আমার ভালো লাগে, একটা ফোন নাম্বার দিবার মেয়েটা ফোন নাম্বার দিয়ে দিল?
আসলে আমরা ক্লাসে বসে মানে ফ্রি ছিলাম সবাই, সবার সাথে মানে একটা মজা করতাম অন্যভাবে।
আপনি একটু আগেই বলছিলেন যে একটা মেয়ের সাথে, মেয়ের দিকে আপনি অনেক বেশি লজ্জা পেতেন, মেয়েদের সাথে ইজি ছিলেন না। তারপর আবার বলছেন যে ক্লাসে ফ্রি ছিলাম মানে।
হ্যাঁ, এটা এটা একটা ইয়া কাহিনী আছে। যখন আমি ক্লাস সিক্সে, তখন তো খুব লাজুকতা ছিলাম, তখন ওই আমার একটা আমার উপরে ক্লাসে একজন লোক ওই মেয়েদের সাথে খুব মিশতে পারতো, যেমন তানি বেনি এইসব মানে দুষ্টুম করতো। তো ওরা একদিন ওরা দশ বারোজন পোলাপান আমার কাছে আসে, আইসা বলতেছে দেখ 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 কান্দে কান্দে আমার চোখের সামনে হাত নিয়ে। তখন আমি তো বোকা ছিলাম, তো আমার চোখের সামনে হাত নিয়ে বলতেছে দেখ কান্দে কান্দে কান্দে। তো আমি একদম আসলেই ওই সময় কাইন্দে দিলাম। তো কাইন্দে দেওয়ার পরে পর বাড়িতে গেলাম, বাড়িতে সেই মনে মন ভাবলাম যে আসলে ওই ছেলেটার মতো আমার হইতে হয়েছে।
কান্দে মানে ঠিক বুঝলাম না,
কান্দে মানে আমার মানে পচানোর জন্য, মানে আমার সামনে সামনে যাইয়া দশটা ছেলে বলতেছে দেখ কান্দে কান্দে, এরকম একটা মানে ই দিল।
ওকে, আপনি এটাকে খুব চ্যালেঞ্জ হিসেবে নিলেন?
জি জি, ওটা আমি ডাইরেক্ট ওই জায়গায় কাইন্ডলি দিছি মানে শরমে। তো আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, আমি বাড়িকে ভাবতেছি যে আমার ওইরকম মেয়েদের সাথে কথা বলা লাগবে। তো পরের দিন আসলাম, আসিয়া মানে মেয়েদের সাথে খুব একটা মিশতেছি। তো মেয়েরা আমাকে আমার মানে ওই যে আগে মাল্য ছিলাম যে একটা কথা, তো পরবর্তীতে দেখা গেলো আমি আস্তে 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 মেয়েদের সাথে মিশতে মিশতে কোনো সময় ফ্রি হয়ে গেলাম ওদের সাথে।
বিরতির ঘন্টা বেজে গেছে, এখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিতে চাই, অনলি থ্রি মিনিট, তারপর আমরা আবারও ফিরে আসবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের আজকে গেস্টকে দেখতে চান, লগ ইন করুন www.facebook.com/abcradiofm89.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার, সঙ্গে রয়েছে মঞ্জু এবং রয়েছে আর জে রাজু। আমরা প্রিয় শ্রোতা আবারও ফিরতে চাই আলামিনের কাছে, আর জাহাবুলি বসত্য বলিবতে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ওকে, আমরা আলামিন যেটা শুনছিলাম আপনার কাছ থেকে যে মেয়েদের সাথে আপনি আস্তে আস্তে মেলামেশা শুরু করলেন, তারপর
তারপরে মেয়েদের সাথে অনেক রকম কথা বলতাম, অনেক রকম মজা করতাম। তো একদিন ওই যে আমার ফ্রেন্ড বললো যে তুই যদি ওই মেয়েটার সাথে রিলেশন করতে পারো, তাহলে ওর একটা ঠেকা দিতে পারলে তাহলে তুই এক হইতে পারবি বা দুই হইতে পারবি। যার রং এক, সে বললো আমাকে।
ওকে, আর আপনার কত ছিল?
আমার তখন ছিল সিক্সে, তো আমার রোল নাম্বার হয়েছিল পাঁচ।
না না, মেয়েটার সাথে আপনার যখন এই ঘটনাটা ঘটতে যাচ্ছে বা ঘটতে বললো, তার আগে আপনার রোল নাম্বার কত ছিল?
তার আগে আমার রোল নাম্বার পাঁচ ছিল, কিন্তু যখন আমি এমনি পরীক্ষা দিতাম, ফাইনাল না, এমনি পরীক্ষা যখন দিতাম টেস্ট, তখন আমি দেখতাম যে তিন হয়ে যেতাম। প্রত্যেকটা পরীক্ষায় যে দুইটা তিনটা পরীক্ষা হইতো না, দুইটা পরীক্ষা হইতো, দুইটাই আমি মনে করেন যে তিন হইতাম, কিন্তু দুই হইতে পারতাম না। তখন আমার চ্যালেঞ্জ হইলো যে ওই মেটারে আমার যে কোনো কায়দা ওয়ার্ক নিচে ফালান লাগবে। তখন ফেরদৌসের প্রতি, ফেরদৌস ছিল এক, তো ওর প্রতি আমার বেশি একটা টার্গেট ছিল না। তো ফেরদৌস আমাকে বললো যে এটা যদি করতে পারো তাহলে তুই দুই হইতে পারবি। তা আমি বললাম কি, পরের দিন বললাম যে আসলে তোর তো ভালো লাগে, তুই যদি মোবাইল নাম্বারটা দিয়েছিস তাহলে কথা বলতাম, এমনি কথা বলতাম, তো এরকম কথা ফোন নাম্বার দিল, ফোন নাম্বারে অনেক কিছু বলতাম। বলার পরে দেখা গেল মেয়েটা কোন এক সময় আমার প্রতি দুর্বল হয়ে পড়লো। তো ওর সাথে যদি কথা না বলতাম তাহলে ক্লাসে আসার পরে আমি মাঝে মধ্যে মানে এরকম করতাম যে ওর সাথে কথা বলতে চাইতাম না, তো এরকম কথা বলতে যদি না চাইতাম তো পুরো মানে বেরি হয়ে যেত আমার সাথে কথা বলার জন্য। আমি যদি ক্লাসে না যেতাম তাহলে ও দেখা যেত দুই তিন দুই এক পিরিয়ড করে বাড়িতে চলে গেছে যাইতো। তো এরকম করতে করতে যখন আমার ফাইনাল পরীক্ষা চলে আইলো, সিক্স থেকে সেভেনে উঠবো, তখন আমি প্রাইভেট তো ওদিকে পড়তেই এসে আমি বললাম। তো এই যখন পরীক্ষার প্রায় 15 দিন কি এক মাস আগে হঠাৎ করে বইটা ফেলাইলাম যে না আসলে এর ভিতরে আমার রিলেশন হয়ে গেল। মনে করেন যে আমি বলতাম যে আসলে আমি তোর ভালোবাসি এসেন টেসেন, তো ওইগুলো ও কি মনে করতাম জানি না এখন পর্যন্ত। ওই আমার চিঠিও দিত, তো চিঠিগুলো আমি করতাম কি আমার এক টিচারের কাছে দিয়ে দিতাম। টিচারের কাছে এই জন্য দিতাম যে ওই যদি পরবর্তীতে এইগুলো নিয়ে একটা জ্ঞানজাম করে মাদ্রাসার ভিতরে জানাজানি হয়ে যাবো, তো এই জন্য আমি একজন টিচারের কাছে দিয়ে দিতাম, যে বলতাম যে এগুলো আমার ডিস্টার্ব করতেছে স্যার, আপনি পরবর্তীতে সমস্যা হইলে দেখেন, এখন কিছু বলার দরকার নাই, এটাকে বলার কিছু দরকার নাই, এটা আপনি পরে দেখেন। তো এগুলো করার পরে এক মাস আগে আমি বইলা দিলাম, আসলে তোর সাথে এতদিন মজা করছি মানে পুরো রাগারি করে দিলাম। ও একটা কি যেন বলছিল আমারে, তো আমি ওর গালাগাল করলাম যে তুই এত পুটকা, তুই আমার কাছে কখন কল দিবি না, বেলে মাইরে ফেলাম, এরকম হাংতাম করলাম। কিন্তু বলার পরে দেখা গেলো ক্লাসে বইয়ে সবার সামনে বইয়ে একদম পুরো কাঁদিয়ে দিছে। পরে আরো দুই একদিন ক্লাস করলো, ক্লাস করার পরে প্রতিদিন আইসে একা একা বসে থাকতো। তো আমরা আমি আর ফেরদৌস দেখে তো এগুলো হাসাহাসি করতাম, মজা করতাম যে এটা কি, আমি একটু সামান্য বললাম এই জন্য ওই এরকম হয়ে গেল। তখন বলতে পারলাম যে ওই আমার প্রতি একটা সিরিয়াস হয়ে গেছে। তো এরকম পরীক্ষা এসে পড়লো, দেখা গেলো ওয় ভালো করে এখন ক্লাসে আসতো না, একদিন আসতে তিন দিন আসতো না। শুনলাম ওর বাড়ির পাশে একজন মেয়ে ছিল, তো ওর কাছে জানলাম যে ওই পরীক্ষা দিবে না, সিক্স থেকে সেভেনে যখন উঠবে তখন পরীক্ষা দিবে না। তো পরীক্ষা না দেওয়া তো আমি তো শুনিয়া খুব মহা খুশি যে ওই পরীক্ষা না দিলে আমি যেটা চাইছি সেটাই সাকসেস হয়েছি, খুব ভালো, পরীক্ষা না দিলে তো আরো ভালো। তো আমি আরো আলাদা করতাম যে ওই জন্য পরীক্ষা না দেয়, পরীক্ষা দিলে তো আমি আর পারবো না। আর আমারে বলছে আমার ফ্যামিলি থেকে তখন আমার প্রতি একটা টেক কেয়ার আসছে, বললো যে আচ্ছা ঠিক আছে, তুই যখন ভর্তি হইতে মানা করছিস তুই ভর্তি হয়েছিস, যদিও তুই যদি এখন এক অথবা দুই হইতে পারো তাহলে তোর প্রতি একটা মানে আমাদের একটা শ্রদ্ধা থাকবে, মানে তোর টাকা পয়সা যা লাগে এগুলো দিব। তো আমার আমার ওদিকে টার্গেট ছিল, আমি তো মহা খুশি যে পরীক্ষা দিবে না, তাহলে তো আমি কনফার্ম দুই। তো আমি পরীক্ষা দিলাম ভালোভাবে, যখন সেভেনে উঠলাম তখন সেভেন আমার রোল এক হইলো। আমি যে ফালাইতে চাইছি এখন ওরও ফালাই দিছি, এখন ওই আমার মানে রিলেশন একটু কাজ।
আপনি যে মেয়েটার সাথে এই ধরনের কাজ করছিলেন সে পরীক্ষা দেয়?
জিনে সে পরীক্ষা দেন। তো পরীক্ষা না দেওয়ার পরে আমার ওই জায়গায় সুপার যিনি তিনি সেভেনে উঠেছে মেয়েটার, মানে রোল নাম গেছে সবাই লাস্টে, তবু মানে উঠেছে। যাই হোক সেভেনে ভালোই কাটতেছিল। ফেরদৌস তো আমার প্রতি মানে এখন কেমন কেমন আমার দিকে ক্লাসে এসে কথা বলে না, যে আমি আর উপরে উঠে গিয়ে একটা শরম না লজ্জা। তো একদিন আমি আর ফেরদৌস একটা ই করলাম, ওই আর আমি একসাথে থাকতাম, বোর্ডিং এ থাকতাম। তো ওই আমি একটা মনস্তাব করলাম যে এখন থেকে একটা মজা করবো, যেহেতু একটারে কষ্ট দিছি ওই লেখাপড়া বাদ করে দিছে, তো এখন থেকে অন্য অন্য মেয়েদের সাথে এরকম রিলেশন করবো আর মানে নষ্ট করে ফেললাম, একটারে লেখাপড়া বাদ করে দিবো, অথবা মনে করেন যে ওই সবাই জন্য বলে আমার কথা যে আমি ওর সাথে প্রেম করছি, আমি আলামিন আলামিনের সাথে প্রেম করছি, এরকম সব মেয়েরা যেন বলে। এই জন্য আমি একটা মানে সিরিয়াল করলাম যে একটা মেয়ের পরে একটা মেয়ের সাথে রিলেশন করবো। একটা লিস্ট করলাম, লিস্টের ভিতরে প্রায় 6-7টা মেয়ের নাম লেখলাম যে এটা আমার, ওরা জুনিয়র ছিল এক ক্লাস জুনিয়র।
তখন তো আপনার একটা ব্যাপার ছিল যে ও আপনার চেয়ে ভালো পজিশনে আছে, সে কারণে ওর সাথে এরকম কাজ করতে হবে, কুবুদ্দিটা দিল যে ফার্স্টে ছিল সে, এবং পরবর্তীতে আপনি ওকেও টপকে গেলেন। ঠিক আছে, আপনি ভালো স্টুডেন্ট ছিলেন আমরা বুঝতে পারছি, কিন্তু ওই মেয়েগুলোর সাথে ধরনের করার চিন্তা ভাবনা কেন মাথার মধ্যে আসলো?
এটা আসলে মানে মনে করতাম, আমি এটাই সবসময় ভাবতাম যে আমার কথা মানে সবার মুখে মুখে থাকবে, যে আমি প্রেম করি ওর সাথে, আরেকজনে বলবে যে আমি ওর সাথে, তারপর দুইজনে জানবে, দুইজন জানিনে মানে একটা দুঃখ পাইবে। এটা আমি
মানে কষ্ট দেওয়াটা এক ধরনের প্যাশন হয়ে দাঁড়ালো, এক ধরনের ইচ্ছা হয়ে দাঁড়ালো।
জি
ওকে, বলুন। তারপর
তো পরবর্তীতে আমি আর একটা মেয়েকে বললাম, মানে ফেরদৌসের আতায় বলাইলাম যে তুই এটা বলে দে যে আমি ওর সাথে রিলেশন করতে চাই। তো বলতো
ফেরদৌসকে দিয়ে বলাতেন আপনি?
জি জি, ফেরদৌসকে দিয়ে বল। তো ফেরদৌস বলতো, বলার পরে দেখতো মানে রাজি হইতো না। তারপর আমি করতাম কি, ক্লাসে আইসা ওই যে ভঙ্গ করতাম, যে একদম নিস্তব্ধ বসে থাকতাম। তারপর শিক্ষক আসলে মনে করেন যে মায়ের দিত, পারতাম যদিও কিন্তু পড়তাম না, মানে বলতাম না, যাতে ওই যে আমার ওই যে মেয়েরা মনে করে যে আমি ওর প্রেমে পুরো দিশেহারা, এগুলো কিছু মনে করে। তো আবার ফেরদৌসের রাতে বলাইতাম যে তুই ওরে বলবি, দেখছস তুই রাজি হস না দেখে রঙে এক স্টুডেন্টটা এখন মানে খারাপ হয়ে যেতেছে, লেখাপড়া করতেছে না, হুজুরের মাই খেতেছে, এরকম এরকম। তো দেখা যেত দুই একদিন যদি এরকম করতাম, মাঝে মধ্যে করতাম কি, চোখে ড্রপ আছে না, ড্রপ, চোখে ড্রপ, ওই ড্রপ দিয়ে আমি করতাম কি, ওই যে অন্য জায়গা থেকে যাইতাম বাইরে যাই ড্রপটা দিয়ে আসতাম। তো পরে ওদেরকে ওই যে মেয়েটারে বুঝাইতাম যে আমি কাঁদতেছি ওর জন্য, আসলে ড্রপ দিয়ে আসতাম।
এটা আপনার ক্লাসের মেয়ে নাকি অন্য ক্লাসের মেয়ে?
না, এটা অন্য ক্লাসের মেয়ে।
তো আপনাকে কিভাবে দেখবে?
ওটা আসলে আমি একটা করছিলাম আমাদের ওই জায়গায়, যখন মানে আমাদের গ্রামের মাদ্রাসাটা তো যখন অনুন্নত, মাঝখান থেকে কোনো বেড়া ছিল না, ওদের ক্লাসে ওদের, আমাদের ক্লাসে আমাদের, মানে বেঞ্চ সোজা করা ছিল, ওদেরটা অন্যদিকে আমাদেরটা অন্যদিকে।
ও ওকে ওকে,
এরকম। তো মেয়েটা মানে খুব মানে মনে করতো যে আসলে আমি ওর জন্য খুব পাগল। তো বইলে দিত হ্যাঁ আমি রাজি, এরকম এরকম। তো বইলে দেওয়ার পরে আমি তো মহা খুশি, রাজি হয়ে গেছে, আমার প্ল্যান সাকসেস। তো আমি করতাম কি, দু একদিন আসলে কথা বলতাম যে আসলে তুমি খুব সুন্দর, তোমার দেখতে খুব ভালো লাগে, মানে তোমার তোমার যদি না পাই তাহলে আমি মানে সুইসাইড করতে পারি, তোমার জন্য সবকিছু পারি, এরকম কিছু একটা মানে বলতাম। বলার পরে দেখা যাচ্ছে মেয়ে আমার প্রতি একদম মানে আমি ওই যে আগের মনিরের মতো, মানে আমার যদি না দেখতো তাহলে চলে যেত বাড়িতে, মানে ভালো লাগতো না। তখন ওই মেয়েটারে আমি প্রায় দুই তিন মাস রিলেশন করার পরে ওরেও আমি বলে দিই যে আসলে তোর সাথে ফান করলাম, তুই কিছু মনে করিস না, আসলে মাফ করে দিস, এগুলো বলতাম। বলার পরে তো আমি ওর সাথে মানে ওর দেখতো, ওর যদি দেখতাম আমার দুই হাত দূরে, তো আমি ওই জায়গা থেকে পাঁচ দশ হাত দূরে চলে যেতাম, যাতে ওই আমার কিছু মানে বলার চেষ্টা থাকলেও যেন বলতে না পারে, এরকম কিছু করতাম। আবার দেখা যেত আমি দাঁড়াইয়েছি ওই মাদ্রাসার পিছনে, তাই ওই চলে আইতো, চলে যাওয়ার পরে আমি কোনো শিক্ষকের কাছে যাইয়া কথা বলা শুরু করতাম, হুজুর কেমন আছেন, ভালো আছেন, হুজুর কোনটা পড়তে পারি সিলেবাস দিয়ে, এইও হাংতাম মানে আরম্ভ করতাম। যাই হোক, যখন ক্লাস সেভেনে প্রায় দুই তিন মাস কেটে গেল, এরকম কেটে যাওয়ার পরে হঠাৎ করে একটা মানে মেয়ে দেখলাম খুব সুন্দর, আমাদের জুনিয়র ছিল, আমার এক ক্লাস জুনিয়র, আমি যখন সেভেনে পড়ি তখন ওই সিক্সে।
আচ্ছা,
ওই মেয়েটা খুব মানে সুন্দর ছিল, প্লাস মানে কারো ছেলেদের সাথে কোনো হাকাহাকি মাকামাকি মানে হাসাহাসি একটা থাকে না, ওটা ছিল না, ওটা মানে বসে বসে শুধু লেখাপড়াই করতো, শিক্ষক যখন আসতো মানে এগুলো আমি দেখতাম, দেখে আমার খুব ভালো লাগলো। তখন ফেরদৌস নিয়ে একদিন দেখতে গেলাম, যে আমার আসলে এমনি ভালো লাগতো, দেখতে যাওয়ার পর ফেরদৌসকে বললাম, শেয়ার করলাম, ভাই মেয়েটা খুব সুন্দর, ওর সাথে একটা রিলেশন করতে হইব, তো তারপর দুই তিন মাস পর করার পরে ওরে ফাইনাল করে দিব, মানে ওর সাথে আর করবো না, এরকম বলার পরে ফেরদৌস বললো, কোনো লাভ নাই, আসলে তুই পারবি না, জীবনে ওর সাথে পারবি না, ওই মেয়েটা খুব মানে ভালো, কোনো ছেলেদের সাথে দেখো না, কথা বলে না। তো আমি তো টার্গেট ফেরদৌসের সাথে, ফেরদৌস বললো কি, তুই যদি পারস তাহলে তোর একটা আমি সেল ফোন দিন, উপহার দিন একটা সেল ফোন।
ফেরদৌস আপনাকে এটা বললো?
জি জি, এটা বললো। এটা বলার পরে তো আমি মনে করলাম এটা তো ইজি ব্যাপার, এটা একটা সেলফোন বাং, ওর সাথে রিলেশন করবো, আমার প্ল্যানটাও সাকসেস হইলো, আর এদিকে একটা সেলফোন পাই গেলাম। তো আমি করলাম কি, একদিন আমার এক ক্লাসমেটেরা তাই প্রথম বলাইলাম যে তুই এটা বলবি যে আমাদের ক্লাসে একটা ছেলে তোরে ভালোবাসে, তোর কি আমাদের ক্লাসের কোনো ছেলেকে পছন্দ? এটা বলার পরে ওই জায়গায় বললো মেয়েটাকে যে এরকম এরকম একটা ছেলে আমাদের ক্লাসে, একটা ছেলে তোরে পছন্দ করে, তুই কি প্রেম করবি, কারো কি পছন্দ হয় আমাদের ক্লাসের? তা ও বললো আগে বলো, নাম বলো, তারপর দেখি যে কি করা যায়। তখন বলার পরে হয়তো এমনি শোনার জন্য, আসলে ওই আমার সাথে প্রেম করার কোনো মত নাই। তো ওটা বলার পরে অনেকদিন গেল, গেলার পরে তো আমার ক্লাসমেটের আতায় তো আমি বলাইতেছি সবসময়, তখন এক সময় বলে ফেলাই আমার নাম, নাম বলার পরে তো মেয়েটা বলতেছে না, আমি জীবনেও কখনোই প্রেম করবো না, প্রেম করলে সেটার ফল কখনই ভালো হয় না, আমি প্রেম করতে মানে রাজি না। তো এটা বলার পরে আমি আমার ওই যে সেই আগের ঢং, এই যে ই কিনতাম, চোখে ড্রপ কিনতাম, ড্রপ কেনার পরে আমি চোখে দিতাম, চোখে দিয়া কান্নার একটা ভাব আমার চোখ থেকে পানি পড়তো, ক্লাসে আসতো। তখন করলাম কি, তখন আমাদের মাদ্রাসায় হুজুরে, আমাদের মাদ্রাসায় যে ক্লাসটা আমি আগে বলছিলাম যে ক্লাসটা মানে ফাঁকা ছিল, অন্য অন্য ক্লাসে যেরকম ছিল মানে গেট ওইরকম ছিল না, তখন হুজুরে বললো কি T9 নিয়ে আমাদের মানে প্রত্যেকটা ক্লাসের মাঝখানে নিয়ে দিলো, এখন এক একটা ক্লাস। তখন আমি মানে একটা চিন্তা করলাম যে আমি এখন যদি ড্রপ মরোপ এইসব তো কিছু দেখাইতে পারবো না, শিক্ষক আসলে যদি পিটাই তাও তো দেখতে পারবো না। তো আমি কি করলাম, আমি একটা রাত্রে আসা মানে বোর্ডিং এ থাকতাম, তখন আমি বোর্ডিং থেকে বাড়ি চলে গেলাম, বাড়ি চলে গেলাম এই জন্য, পরের দিন আমার একটা প্ল্যান ছিল যে আমি আসবো মাদ্রাসায় রাত্রে আমার ফেরদৌসকে নিয়ে, আর রাত্রে আসার পরে ওই টিন আমি ছুটি খেলাম। তো আমি ফেরদৌসকে রাত প্রায় 8-9টার দিকে আসলাম, তখন আমাদের মাদ্রাসার কাছে একটা মসজিদ ছিল, মসজিদ থেকে নামাজ পড়ে সকল মানুষ চলে গেছে। আসার পরে আমি উঠলাম, অনেক একদম আমাদের যে মাদ্রাসার যে গেট ছিল গেটের উপরে হালকা একটু ফাঁক ছিল, তো হালকা ফাঁক দিয়ে মোটামুটি মানুষ ঢোকা যায়, খুব কষ্ট হয়। তো আমি ওই জায়গা থেকে খুব কষ্ট করিয়া উঠলাম, উঠে করলাম কি টিনটা টিন ধইরা হাত দিয়া ধইরা টান দিলাম, আস্তে একটু চিড়ে গেল, তারপর এরকম করতে করতে পুরো একটা টিন একদম চিড়া, তারপর ওই জায়গা থেকে নিয়ে চলে গেছে। এখন আমি চিন্তা করলাম যে টিন চিড়া যদি এই জায়গায় থুয়ে যায় তো আবার হুজুরে এটা লাগাই ফেলাইবে, তো আমি টিনটা চিড়ে একদম ফালাই দিলাম ওই জায়গায়, একটা মানে পুষ্কনি ছিল পুষ্কনির ভিতরে ফালাই দিলাম। পরের দিন ক্লাসে আসলাম, ক্লাসে আসার পরে দেখতেছে তো সবাই দেখতেছে টিনটা কে ছিল, নতুন দিল গেল একটা কে ছিল, সুপার প্রিন্সিপাল আসলো, সে জিজ্ঞেস করলো এটা কে এটা কে, তখন কেউ তো স্বীকার পাইতেছে না। তখন আমি তো ভিতরে ভিতরে আসলে বলতেছি যে আমি সিএসি হুজুরে দিব না, পাইবেন না, বিশ্রামের দরকার নাই, চলে যান। তখন ফেরদৌস তো আমার কাছে ছিল, ফেরদৌস মানে খট করেই হাঁস দিল, হাঁস দেওয়ার পরে তখন প্রিন্সিপাল বললো তুই হাঁস দিলি কেন, যে তাহলে তুই শেষ হল। সেটার পরে ওয়ারে এমন মায়ের দিল ইটে নিয়া, মানে মায়ের দেওয়ার পরে ওয়াই পুরো, ওয়াই আমার সাথে ছোট ছিল, বয়সে আমার মতো ছিল কিন্তু ছোটখাটো ছিল, খুব এমন মায়ের দিছে, মায়ের দেওয়ার পরে পরবর্তীতে বইলে দিল আমার নাম যে এটা আলামিনের কাজ। তখন মাদ্রাসা সবাই জানিয়ে গেল যে আমি কি সিঁড়ে ফেলাইলাম, তো আমাকে নিল। আমাকে নেওয়ার পরেও হুজুরে হাত দুইটা বাঁধলো পিছন থেকে, হাত দুইটা বাঁধার পরে তারপর আমার অনেকক্ষণ পিটাইলো সকল শিক্ষকদের কাছে, একদম পুরো আমার মাঠে ফালাই পিটাইলো। তখন সবাই জানতে পারে যে আসলে আমার আমি ওটা শেষি, চেরার পরে কি জন্য চিল্লাম এখন সেটা জানতে চাই। এখন আমি বলবো আমি তো ওটা বলি নাই যে হুজুর এটা আসলে বলা যাবে, মানে ওইটা বলারও আমার সেশন ছিল না, মানে জিজ্ঞেস করলো আমি কিছু বলি নাই ওই জায়গায়। তো পরবর্তীতে ওই যে আমার ক্লাসমেট যারা ছিল ওরা মাইট্রিক খাওয়ার পরে পরের দিন ক্লাসে আসলাম, চলে গেলাম যে আর ক্লাসে আসবো না, তোমার দিল কে সবার সামনে দিল, একটা ভুল করছি, মানে এরকম একটা নিজের ভিতরে কাজ করতো। বাড়িতে নালে চলে গেছে মা বাপ ছুঁই না, তো খুব রাগারাগি যে তখন আমার আসলে বাড়ি থেকে কিছু টাকা দেয় ওই যখন আমি এক হই, সবার মন খুশি হয়েছে। তখন মারার পরে আমার মা বাপ জানতে পারে, জানিনা তো আমার এরকম এরকম বলে যে কি জন্য চিরছ, যে তখন আমি বলছি যে আমার এরকম প্রিন্সিপালে এর আগে গালি দিছিল, হি জিরে আমি ফিরে ফেলাই আসলটা বলিনি। তো পরের দিন ক্লাসে আসলাম, ক্লাসে আসার পরে আমার ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড যারা ছিল ওরা জিজ্ঞেস করলো যে আলামিন এটা কি জন্য করলি, তো আমি তো বলতাম না বলতাম না, তারপর তো মেয়েটা জানতে পারে যে আমি চিরছি কি জন্য চিরছি, এটা তো আর মনে মনে কাজ করতেছে এখন যে আসলে এরকম হইতে পারে যে আমার দেখার জন্য বা অন্য কিছু। তো পরের দিন টিন পাইতেছে না, টিন আনতে এরকম 4-5 দিন লাগবে, 4-5 দিন লাগার পরে করলো কি মেয়েটার সামনে বসে ওই যে আমি আবার সেই ড্রপ দিতাম চোখে দিয়ে কানতাম, হুজুরে আসলে মাঝে মধ্যে দেখা যেত অর্ধেকে আমি চাই থাকতাম, হুজুরে আসতো মানে হুজুরে আসে আলামিন বলে ডাকতো তবু আমি চাই থাকতাম। তো হুজুরটা ছিল ওই যে আমি বলতাম মনিরের সাথে রিলেশন করার সময় যে আমি চিঠি চিঠি দিতাম, ওই হুজুর আসলে আমি এইটা করতাম, কারণ ওই হুজুরের সাথে আমার রিলেশনটা ছিল অন্যরকম, আমার সহজে মারতো না আর কি এরকম। তখন একটা মনে করলো যে আসলেই তো ছেলেটা আমার জন্য মাইর খাইলো, এত কিছু করতেছে, তো আমি ওর সাথে মানে একটা আমার প্রতি দুর্বল পয়েন্টে চলে এলো। তখন তখন আমি যে ক্লাস নেইটারটাই যারে বলাইছিলাম ওরে, তখন ওর কাছে আমি আবার বললাম তুই আবার একটু জিগেই দেখছ তো যে এখন কি করে, তো এখন বললো যে তুই কি ওর সাথে রিলেশন করবি, আসলে ও তো তোর জন্য এরকম দেখো না ক্লাসে মাইর খায় কাম দিয়ে তোর জন্য, তুই আসলে মানে ওর সাথে রিলেশন কর।
আরো একবার বিরতির সময় হলো, আমরা এখানে একটা ছোট বিরতি নিচ্ছি, ঠিক 12:06 আমরা ফিরবো। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে কনফিউজ করছে আলামিন, তাকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনি যেটা বলছিলেন যে আপনার একজন ক্লাসমেটকে পাঠিয়েছেন ওই মেয়েটির কাছে যার সাথে আপনি রিলেশন করতে চাচ্ছেন, আমরা ঠিক জানেন এরপর কি করতে যাচ্ছে তারপর।
তো এটা বলার পরে ওই করলো কি বললো যে চিন্তা ভাবনা করে দেখবে এরকম একটা কথা বললো। তখন আমি মনে করলাম চিন্তা ভাবনায় যখন গেছো তখন রিলেশন নিশ্চয়ই করবা, তো অপেক্ষায় আছি অপেক্ষায় আছি, ওইরকম মানে খুব ওর প্রতি একটা সিচুয়েশন ওর চাই থাকতাম, এরকম বলার পরে আবার আমি ওই যে আমার ক্লাসমেটের কাছে বললাম যে তুই আবার জিজ্ঞেস কর যে কি। তখন জিজ্ঞেস করার পরে ওয়াইফ বলল আচ্ছা ঠিক আছে, তো আমি ওর বাড়ির ফোন নাম্বার চাইলাম যে আছে তোমাদের বাড়ির ফোন নাম্বারটা দাও আমি ফোন করবো। তো ওয়াইফ ফোন নাম্বারটা দিল, ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি পরের দিন আমার ফোনে টাকা বললাম, টাকা বইয়ে ওর কাছে ফোন দিলাম। ওই আমার কাছে একটা মিস কল দিল প্রথমে, তো আমি ফোন দিলাম, ফোন দিয়ে পর তো কথা বললাম যে আসলে তুমি আমার সাথে এত কিছু করতেছো আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, মানে তুমি যদি আমার সাথে রিলেশন না করো আমি লেখাপড়া সবকিছু ছেড়ে দিই। আর যেটা তুমি চোখেই দেখতে পারো যে তোমার জন্য আমি প্রতিটা মুহূর্ত মানে অপেক্ষা করি ক্লাসে বসে, তুমি যদি ক্লাসে যেদিন না আসো ওই দিন আমি চলে যাই। তো এরকম বলার পরে আসলে ওই আমার সাথে রিলেশন করা আরম্ভ করে, কিন্তু এদিকে একটা কাণ্ড হয়ে গেছে যে ওই মেয়েটার একটা ফ্রেন্ড ছিল,
সুলতান সুলতানাকে আপনি পছন্দ করেন, সুলতানার জন্য আপনি তিন তিন কাটছেন তাই তো? ওকে, ওই মেয়েটাকে আপনি যে মেয়েটাকে আগে খারাপ ব্যবহার করেছিলেন সেই মেয়েটি বলেছে যে আপনার সঙ্গে প্রেমের অভিনয় করবে?
জি, অভিনয় করবে।
আপনাদের কি ব্যাপারটা কি ছিল, আপনি কি ওই আগের মতোই যেভাবে মেয়েদের সাথে মিশছেন এই মেয়েটার সাথে সেভাবে মিশবেন?
জি জি জি, আমার
আপনার টার্গেটও তাই ছিল?
জি জি, আমার টার্গেট ছিল ওয়ার টার্গেট ছিল ওই, ওটা আমি
পড়ে যাচ্ছি। পড়তেন আপনারা
এটা?
আপনি তখন ক্লাস সেভেন এ পড়েন, মেয়েটা ক্লাস সিক্স এ পড়ে?
না না, তখন তো আমি ক্লাস সিক্স সেভেন থেকে এইট উঠছি।
আপনি ক্লাস সেভেন এ?
মেয়েটা ক্লাস সেভেন।
মানে দিস ইজ আনথিঙ্কেবল যে ক্লাস সেভেন এইট এর ছেলে মেয়েরা এতটা বেশি মানে রং ওয়েতে অ্যাডভান্স হতে পারে। বাট দিস হ্যাপেন, ও কিন্তু এখনো কিশোর, কারণ ওর বয়স মাত্র 16 বছর। আমরা শুনি শেষ পর্যন্ত, ধৈর্য হারা না হই, বলুন। তারপরে
আমি করলাম কি যে সুলতানা আমার প্রতি মানে ওই যে তার একটা ভিতর একটা আছে যে আমার একটা দিব ফ্যাক দিব, তো আমার ভিতর একটা ফ্যাক যে ওর সাথে রিলেশন করে ফেরত হচ্ছে দেখা গিয়ে ফেরত আমার একটা মোবাইল দিয়ে দিব। তো পরবর্তীতে অনেকদিন কথা বললাম, কথা বলার পরে দেখলাম যে মেয়ে আমার প্রতি পুরো মানে ই হয়ে গেছে। তো আসলে আমি জানতাম না যে মেয়ে আমার পটাইতেছে আমি ওর পটাইতেছি। তো আমি হঠাৎ করে একদিন বুঝে ফেলাইলাম যে আসলে আমি তো তোমার সাথে রিলেশন করতে চাই না, তুমি তো দেখতে খুব খারাপ, তোমার দাঁত গুলো চিনে একদম প্যাঁচরা প্যাঁচরা মতো, এরকম মানে হাং তেমন কিছু বললাম, তোমার চেহারাটা চিনে দুইটা ইকা, এরকম অনেক কিছু বলার পরে মেয়েটা হঠাৎ করে আমার বলে ফেলাইলো যে আমি তো তোমার চিনে ছাগলের নান গরুর নান, এরকম বলার পরে আমার কেমন যেন একটা
মানে এরকম তো কখনো হয়নি।
না, এটা তো কখনোই হয় না, এটা কি জন্য? তখন আমার ভিতরে একটা কাজ করতে লাগলো, আসলে কেমন খারাপ খারাপ লাগতেছে যে এটা আমি কেন করলাম, বা মেয়েটা আমার সাথে এরকম করে ফেলাইলো, এখন আমার খুব খারাপ লাগতেছে যে মেয়েটা আমার মেয়েটা থাকবে আমার প্রতি পুরো ভালোবাসার মানে দৃষ্টিতে থাকবে।
এটা বিপরীত হয়ে গেছে, মানে কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ, যেরকম হয়ে গেছে। ওকে,
তো আমার মনে মনে কেমন জানি ওর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, মানে ভালো লাগা সৃষ্টি হয়ে গেল যে ওর সাথে এখন অনেকদিন কথা বলা, ওর সাথে প্রায় এরকম 5 মাস কথা বলছি। 5 মাস কথা বলার পর যখন আমি ব্রেক আপ করতে যাচ্ছি তখন আমার খুব খারাপ লাগতেছে যে ওর সাথে কথা বলতে পারতেছি না। তো হঠাৎ করে আমি একদিন ওরে বলে ফেললাম, ফোন দিলাম যে আসলে আমি যা বলছি আসলে আমি তো এরকম এরকম, ওই আমার ফ্রেন্ড বলছিল যে তোমার সাথে একটা অভিনয় করার জন্য, আসলে আমি এটা কিছুতেই পারতেছি না, আমার মনের কথা তুমি মানে বিশ্বাস করার চেষ্টা করো। তো এটা বলার পরে হয়তো কিছুতেই রাজি না, তো ওর সাথে আমি অনেক কিছু এখন যেগুলো করতেছি একদম পুরো আমার মন থেকেই করতেছি, আমি ক্লাসে এসে একদম পড়তামই না, আমি একদম এখন পড়ালেখা পুরো একদম আমার প্রতি থেকে একদম কেমন হয়ে গেছে, পড়ালেখার মন বসে না, চেপে ওয় না করবো। তো ওয় এরকম করতে করতে কোনো এক সময় মানে ওয় আমার প্রতি এরকম বলতে পারলো, আমি অনেক অনেকদিন ওয় ফোন বন্ধ করে রাখছে, আমার সাথে কথা বলতেছে না, কথা বলার কারণে দেখ ওয় বাবা আবার পরবর্তীতে আমার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পরে কথা বলতেছিলাম কথা বলতেছিলাম, তো এক এক সময় এরকম কথা বলার কথা বলতে বলতে দেখলাম যে ওই আমার প্রতি এখন কথা বলে না না থাকতে পারে না। তো এটা আমি ট্রাই করার জন্য আমি 2-3 দিন আমার ফোনটা বন্ধ করে রাখি। বন্ধ করে রাখার পরে দেখলাম যে মেয়েটা এখন ক্লাসে আসিয়া মানে আমি যেদিন না আসি তো ওই দিনই আমি 2 প্লেট করিয়া ওয়াই 1 প্লেট করে চলে যাই, এরকম মানে এরকম হয়ে গেল। তো আমি মনে করলাম আসলে আমার প্রতি অনেক ই হয়ে গেছে, ইহার পরে তো ভালোভাবে কথা বলেছিলাম কথা বলতেছিলাম, প্রেম হয়ে গেল আর কি। এখন তো আমার তো ফ্যামিলি থেকে আমার খুব চাপ, টাকা পয়সা, তখন আমার রোল নং 8-1 ছিল, সবসময় 7 থেকে রোল নং 1-ই ছিল, লেখাপড়া করতাম মানে সবকিছু একদিকে আর লেখাপড়া একদিকে থাকতোই। তো এরকম হওয়ার পরে টাকা পয়সা যা দিত তা দিয়ে লেখাপড়াই চলতো, কাগজ কলম কিনতে যাইতো। এখন আমি তখন আমার ভাইয়ের মোবাইলের দোকান আছে, তো ওই জায়গায় আমি মোবাইলের কাজ পারতাম। আমি করতাম কি, মানুষের কাছ থেকে একটা মোবাইল কিনিয়া আর এক জায়গায় বেঁচে ফেলাইতাম, 500 টাকায় কিনলে মনে করেন 700 টাকা বেঁচে ফেলাইতাম, ওই টাকাটা আমি মোবাইলে ভরতাম, মোবাইলে ভরে যাওয়া ওর সাথে কথা বলতাম। আর ওর সাথে কথা না বলতে পারলে তো আমার পুরো মাথা নষ্ট, আর ওর সাথে আমার মাথার সাথে আরো 5-6টা পোলাপানে রিলেশন করতে চাই ওই মেয়েটার। সাথে। তো ওরা জানতে পারে যে আমি ওই মেয়েটার সাথে রিলেশন করি। ওরা করলো কি, ফোন দিত সুলতানার মান নাম্বারে ফোন দিত, ফোন দিয়ে এরকম বলতো যে আমি আলামিন বলছি, আমি তো সুলতানার সাথে রিলেশন করি অনেকদিন ধরে, সুলতানার কাছে দেন। তো এইটা আবার করলো কি, ওর ভাই ছিল বড় ভাই, ওর ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল খুব ভালো। তো ওই আমার একদিন পুরো আসলো, আইসে জিজ্ঞেস করলো যে তুমি এরকম কেন ফোন দাও, ফোন দিয়ে তুমি এরকম এই কথা বলছো। আমি বলছি না ভাই, আসলে এটা তো কখনো ইম্পসিবল। তো বললো আসলে আমি এটা মনে করছি তোমার ভয়েসের সাথে মিলে না, তো কেউ মনে হয় তোমার ফাঁসানোর জন্য বা এরকম কিছু। তো পরবর্তীতে এরকম চলতে থাকে প্রেম চলতে থাকে। এখন একদিন আমি বলি যে সুলতানা, তোমার সাথে আমার সাথে তো রিলেশন হইতেছে, কিন্তু আমার সাথে দেখা হইল না সরাসরি, শুধু ফোনেই কথা হয়, এটা কেমন লাগে, আমার ভালো লাগে না, তুমি একদিন আমাদের দিকে আসো, একটু কথা বলি। তো ওর এক আত্মীয় বাড়ি ছিল আমাদের, মানে আমার বাড়ির পাশে, ওই বাড়িতে একদিন আসলো। আসার পরে গেলাম আমি যাইয়া, তখন ওই বাড়ি যেই বাড়ি আসলো ওই বাড়ির যে মানে কর্তা ছিল তার সাথে আমার রিলেশন ছিল খুব ভালো। তো ওর সাথে আমি শেয়ার করতাম এইসব ব্যাপার শেয়ার করতাম। তো আমি বললো আচ্ছা ঠিক আছে আসতে বল, কথা বল। তা আসলো পর আসলো, আসলো পর তো কথা বললাম, কথা তো বলতেই পারতেছি না ওর সামনে। ফার্স্ট মানে প্রেমের যে একটা মানে ভাব, এটা আমার ভিতরে চলে আইলো যে আসলে লজ্জা লজ্জা লাগতেছে। তো আমি বললাম যে আসলে আমি তোমার সত্যি ভালোবাসি, হাতটা ধরলাম, হাতটা ধরিয়া আমি বললাম যে আমি তোমার সত্যি ভালোবাসি, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আসলে তাহলে আমার জীবনটা লাইফটাই অন্ধকার হয়ে যাবে, তুমি কখনোই চাইবে না। তখন ওই বললো কি, আচ্ছা তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে কখনোই আমার ভুলে যাবে না। তো আমি ওই মাথায় হাত দিয়ে বললাম যে আসলে আমি তোমার কখনোই ভুলতেই পারবো না, যদি বলিও যে ভুলে যাই আসলে সেটা আমি আমার সেন্স থাকতে আমি বলবো না কখনই যে আমি তোমার ভুলে গেছি। তো আমি ওর মাথায় হাত দিই, ওই আমার মাথায় হাত দেয়, ওই আমার মাথায় হাত দিয়ে বলে যে কখনই ভুলে যাইবে না। যাই হোক, তো আমি বললাম আসলে তুমি তার একটু চোখ বুঝো, চোখ বুঝতেছে যে বলতেছে কি করবা। আমি বললাম যে আমি তোমাকে একটা কিস করতে চাই। তো ওই করলো কি, চোখ বুঝতেছে না, বুঝতেছে না, খুব মানে একটা লাজুকতা। তো এরকম চোখ বুঝলো, চোখ বোঝার পরে আমি পারতেছি না জীবনে কখনো মানে এইসব কাজে যাইনি, যার কারণে মানে এই ফার্স্ট, তো এই জন্য মানে খুব খারাপ লাগতো। তো আমি করতাম কি, মানে চোখ বুঝলো, চোখ বোঝার পরে আমি মানে কিস করলাম। কিস করার পরে ওই জায়গা থেকে ওই চলে গেল বাড়িতে, বাড়িতে চলে যাওয়ার পরে আমি আমার বাড়িতে চলে এলাম। তো করতাম কি, এখন কিস করার পরে আমার ভিতরে এমন একটা ফিলিংস কাজ করতো যে ওরে না দেখে আমি থাকতেই পারতাম না, যে সারাটা খুন মানে ওরে আমি কাছে যাইতাম, কাছে মানে ইচ্ছে হইতো। সরি, এই জায়গায় আমি একটা কথা বলতেই আমার জীবনে মানে গুরুত্বপূর্ণ কথা আমি মানে ভুলে গেছি, যে আমি যখন ওরে যারে একদিন সরাসরি যাই আমি প্রপোজ করি, এটা হচ্ছে ওই বলার পরে আবার যাই একদিন প্রপোজ করি। প্রপোজ করার পরে ওর মানে হয়তো আমার সাথে রিলেশন করবে না, খুব একটা উত্তেজনা দেখাইতেছে, তখন ওর হাতে আংটি থাকে, তো আংটি দিয়ে আমার চোখের ভিতরে একটা চড় দেয়। তো ওর সাথে কিছু বান্ধবী ছিল, তাই ওয়ে মনে করছিল এইটা যে আমার সাথে যে বান্ধবীরা আছে ওরা যে আমার মা বাবার কাছে বলি যে আর ওর মা বাবারে খুব মানে ভয় করতো, যার কারণে ওর একটা আমার চটকোনা মারে, তো চটকোনাটা এসে আমার চোখে পড়ে, চোখে পড়ার পর সাথে সাথে আমার চোখ থেকে মানে রক্ত বেরিয়ে যায়, রক্ত পড়ার পরে তখন চোখ লাল হয়ে যায়, পরদিন ক্লাসে আসি চোখ লাল হয়ে যায়, মানে তারপর রিলেশনটা হয়। রিলেশনটা হওয়ার পরে তো এরকম কথা বলতেছি তাই আমার কিছুদিন পরে দেখা গেলো এই চোখে অনেক সমস্যা দিতেছে, চোখে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখতেছি, খুব খারাপ লাগতেছে। তো আমি বললাম কি, আমার ভাইয়ের কাছে বললাম যে ভাই আসলে আমার এরকম তারকাটা গেছে, যে আমি মানে তারকাটা পাঠাইয়া বাড়ি মারছে হাতুড়ো দিয়া, তো ওই তারকাটা ছিটে আমার চোখে গেছে, মানে একটা মিথ্যে কথা বললাম। তো অনেক ব্যথা করতেছে আমি বললাম, বলার পরে আমার পটুখালি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় দীর্ঘ আমি প্রায় 11 বার পটুখালি গেছি। তো যাওয়ার পরে ওই জায়গায় ডাক্তার যে ছিল তিনি আমার চোখে ইঞ্জেকশন দিত আর কি, ইঞ্জেকশন এরকম দেওয়ার পরে দেখা গেলো যে আমার চোখ যত ভালো ছিল তত খারাপ হয়ে যেতেছে। তো এগুলো আমি কিছু মনে করতেছি না, আমার মানে রিলেশনের প্রতি আমার একটা মানে জীবনটা মানে চলে গেছে ওদিকে, যে ওরে সারা তো কিছু হইবে না, এটা কোনো ব্যাপারই না, একটা চোখ গেছে তাতে কি হয়, মানে তখন চোখ যায় না, মানে ডাক্তার রাস্তা হয়ে গেছে, আমি মনে করছি এটা ঠিক হয়ে যাবো হয়তো। তো এদিকে তো রিলেশন করতেছি তো একদিন মানে ওই যে কিস করার পরে, আমি কিস করার কথা ওটা বললাম, কিস করার পরে আমার ভিতরে এরকম একটা ফিল হইলো যে ওর সাথে তো আমার প্রতিদিন দেখা করতে হইবে। তারপর দুটা ফ্রেন্ড আমার সাথে ছিল, রাত্রে গল্প করতেছিলাম, তো ওদেরকে বললাম যে চল আজকে তোরা একটু আমার এই আগায় দিয়ে আস, আমি সুলতানের সাথে দেখা করতে যাবো, আমার ভয় লাগতেছে। তো আমার ফ্রেন্ডরা রাজি হলো, তো আমার এক ফ্রেন্ড বললো, এক ফ্রেন্ড একটা মেয়ের সাথে সম্পর্ক করছিল, তো ওই শাকা খাইছে, তো ওই এখন বলতেছে যে তুই তো জানি আসলে আমি মেয়েদেরকে বিশ্বাস করি না, তো তুই আজকে এমন একটা কাজ কর যাতে তোর জীবনও না মানে ভুলে আর জন্য না যায়, জি মেয়েটা ভুলে না যায়, জি এরকম একটা মানে আমাকে বুদ্ধি দিল। বুদ্ধি দেওয়ার পরে আমি বললাম কি করতে হবে যে তুই এর সাথে শারীরিক সম্পর্ক কর, এটা বলার পরে তো ওটা করলো কি একটা মানে ওষুধ কিনে আনলো, ওষুধ কিনে আনার পরে যে বললো যে এটা নিয়ে ওরে খাওয়াবি আগে তারপরে তুই একটা কাজ।
কারা কারা আপনার সঙ্গে জড়িত ছিল, মানে কারা কারা এই ধরনের কাজ করতে বলছে?
আমার দুই ফ্রেন্ড, আসলে আমি নাম বলতে চাচ্ছি না।
যাতে কোনোভাবে কনসিভ না করে বাইরে কোনো কিছু,
এরকম
সঙ্গ দোষে মানুষ কতটা খারাপ হতে পারে। হ্যাঁ বলুন। তারপরে
এটা নিয়ে আমি গেলাম, তখন একটা গাং পাড়াইতে হয় মানে নদী একটা পাড়াইতে হয়, ওপার গেলাম পর উঠলাম ওরে আগে থাকতে বললাম, সুলতানকে বললাম ফোন দিয়া যে তুমি এরকম নদীর পাড়ে আসবা, আর নদীর পার ওদের জায়গায় ছিল মানে ওদের বাড়ি ফুললি ছিল, তো গেলাম পর ওই জায়গায় অনেকগুলো গাছপালা ছিল, অন্ধকার ছিল, ওই আসলো, আসার পরে কথা বলার পরে ওরে বললাম যে আসলে তুমি কি আমাকে সত্যিকারে ভালোবাসো, আর বললো হ্যাঁ তোমাকে সত্যিকারে ভালোবাসি, তো আমি বললাম আচ্ছা যদি সত্যিকারে ভালোবাসো তাহলে তোমার আমি যা বলবো তাই তো শুনবা নাকি, তো বললো হ্যাঁ, তো আমি বললাম যে আসলে আমি তোমার সাথে একটা সম্পর্ক করতে চাই, এরকম বললাম অনেক কিছু, বলার পরে হয়তো মানে রাজি হচ্ছে না, তো আমি বললাম তাইলে তুমি আমার জন্য মানে পাগলই না, তুমি আমাকে ভালোই বাসো না, এটার প্রমাণ কি? আমি যা বলবো আমি যদি মরতে বলি তুমি সেটা পারবা তাহলে সেটা হচ্ছে ভালোবাসা, তুমি আমার জন্য সব কিছুই পারবা, এরকম অনেক মানে বললাম। বলার পরে আমি পুরো রাগ করতেছি যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আমার সাথে মানে ব্রেক আপ এই জায়গায় হওয়াটাই উচিত, কারণ তুমি আমার ভবিষ্যৎ ভুলে যাবে এটা আমি কখনই চাই না। ওই তো পুরো মানে একদম কান্নাকাটি আরম্ভ করে দিল, আমারে বলল যে আসলে আমি তোমার সত্যি ভালোবাসি, তুমি কিন্তু যদিও ভালোবাসি কিন্তু তুমি এই কাজটা করো না, যদি তুমি আমাকে ভালোবাসতে থাকো তাহলে তুমি এটা পরে করতে পারবে, এটা আমি তো সারা জীবনে তোমার জন্যই থাকবো, এরকম একটা কথা বললো। কিন্তু আসলে আমি তো আমার মাথায় কাজ করতেছি না এটা করতে হবে, যেটা আমি দেখলাম আমার বন্ধুদের সাথে যে মেয়েরা যে এটা করলো আর কি ভুলে ওদেরকে শেখা দিল, তো আমার এটা হতে পারে এটা কোনো মানে গ্যারান্টি নেই, তো আমি বললাম যে না এটা করতেই হবে, তুমি যাই বলো না কেন এটা আমি শুনতে পারবো না, তো অনেক কিছু করার পরে ওই রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো ওরে ওষুধ খেয়ে আসলো, ওষুধ খেয়ে আসার পরে
আমরা এই পার্টটা ডিটেল জানতে চাচ্ছি না আপনার কাছ থেকে, আমরা যেটা বুঝি যে আপনি একটা অনৈতিক সম্পর্ক তার সঙ্গে স্থাপন করলেন।
না আসলে হয় না এই সম্পর্ক, কিন্তু ওষুধ খেয়ে আসার পরে যে তখন একটা মানে ই নিলাম যে ওটা করবো, কিন্তু ওই সময় ও খুব কান্নাকাটি আরম্ভ করে, তখন কান্নাকাটি করার পরে অনেকক্ষণ কান্নাকাটি করার পরে আমি ভাবলাম যে আসলে যাক এটা করবো না, আমি যখন ভালো ওরে বাসি তাহলে আমারই তো থাকবে, তো আমি বন্ধুর কথাটা শুনলাম না, যাই হোক ওখান থেকে আইসে পড়লাম, এদিকে পরের দিন মাদ্রাসায় গেলাম, এদিকে তো জানাজানি হইতেছে যে আমি ওর সাথে রিলেশন চালাইতেছি, এটা ডাইরেক্ট ওর বাবা মা জানিয়ে যেতেছে, তো আমি করলাম কি পরে দেখা গেল যে আমার বাড়ি থেকে আমাদের চাপ দিতেছে, এদিক করছি কি ওর বাবা মায় মানে আমার বাবার কাছে বলছি যে এরকম আপনার ছেলে তো এরকম বাড়াবাড়ি করতেছে, যদি আপনি আপনার ছেলের যদি সামলাইতে না পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আমরা একটা দারুণ একটা কাজ করে ফেলাম, তখন কিছু বলতে পারবেন না। এটা বলার পরে আমার বাবা এসে তো আমার পুরো থের দিল যে এটা কি যে তুমি এখন থেকে ফোন চালাইতে পারবে না, তো ফোনটা আমার নিয়ে গেল। এদিক থেকে আমি আগেই বলছি যে মানে মোবাইলের কাজ জানতাম, তো মোবাইল মানে এরকম একটা কিনে আর একটা বেঁচে ফেলাইতাম, এরকম আবার একটা মোবাইল কিনি, দুইটা মোবাইল কিনি, দুইটা কেনার পরে একটা তখন মানে সুলতানাকেও মোবাইল চালাইতে দেন আমার ফ্যামিলি, তখন আমি একটা ফোন দিলাম ওরে আর একটা ফোন নিলাম আমি, তো শুধু কথা বলতাম রাত্রে পড়াশোনা করার পর যখন আমার ফ্যামিলির সবাই ঘুমিয়ে যেত তখন আমি বাহিনী আমি কথা বলতাম, আর ওয়াই উপরে বসে শুধু শুনতো আমি কথা বলতাম, আমি যেগুলো বলতাম শুধু হুম হুম এরকম মানে আওয়াজ করতো। এক পর্যায়ে চলতে মানে ওর ভাই বড় ভাই জানতে পারে, সুলতানা বড় ভাই জানার পরে আমাকে বললো আমাকে ডাইরেক্ট থ্রেট দিল যে এরপর যদি শুনি একটা কথা তাহলে তোমার মানে তোমার ঠ্যাং দুইটা ভাঙিয়ে তারপর তোমার হাতে ধরাই দিন, তবে মানে ভিক্ষে করে তোমার খাইতে হইব। ওর ভাই আমাদের বাড়িতে আসিয়া আমার ডাক দিয়ে নিয়ে এই কথাটা বলে, তো আমার মাথায় একটা কাজ করে যে আমার একটা চ্যালেঞ্জ ঢুকে গেছে যে এটা কেন বললো, সে যদি আমার বুঝেই বলতো তাহলে আমি একটা মানে কিছু একটা ভাইবে দেখতাম, কিন্তু আমার পুরো থ্রেট দিয়ে গেল যে আমার পা ভাঙিয়ে দেবে, এটা আমার মানে কইলেই দেখাইতে হইবে, বিয়ে কইলেই দেখাইতে হইবে, সিজন মানে তৈরি হয়ে গেল। এদিকে তো ফোন চালাইতেই দেয় না, সুলতানারে তো একদিন মানে সুলতানারে মারছে ওর বাবা মারা মারছে, মারার পরে ও আমার বলতেছে যে চইলে যাবো আমি তোমার সাথে চলে যাবো, তখন আমি ক্লাস নাইনে পড়ি, যে আমি তোমার সাথে চলে যাবো তুমি এক্ষুন আমার কিছুক্ষণের মধ্যে আমার জানাও, জানার আমি তো পুরো শুনে ওয়াটাস যে এটা ইম্পসিবল এটা কখনই হতে পারে আমার সাথে চলে যাবে ঢাকা চলে যাবে।
আচ্ছা,
আর আমি 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 তো যে কোনো কিছুই করি না কেন আমার লেখাপড়া এক সাইডে আছে, আমি লেখাপড়া সবসময় রোলং একই ছিল, আমি যখন এইটে পরীক্ষা দিই তখন আমার রোলং একই হয়। যাই হোক এরকম বলতেছে বলতেছে তো আমি তো বুঝেতেছি দেখো সুলতান এটা ইম্পসিবল, আসলে আমার লাইফটা এখন কিন্তু আমার লাইফের কিছুই হয় না কিছুই গঠন হয় না, আমার লাইফটা গঠন করতে হলে আমার একটা চিন্তা ভাবনা যে আমি বড় হমু তারপরে তোমার ভাইদের সামনে যেন দাঁড়াইতে পারি, এরকম একটা মানে আমার যে সময় পাওয়ার হইবে তখন আমি তোমাকে মানে নিয়ে যাবো, এরকম বললাম যে ও কিছুতেই শুনতেছে না, ওই বলতেছে তুমি যদি আমার না নাও তাহলে আমি মনে করবো যে তুমি আমার সাথে এতদিন ই করছো মানে অভিনয় করছো তুমি আমার সাথে কল দিও না, এটা বলতেছে। তো অনেক বোঝানোর পরে তারপরে এক সময় বুঝে গেল যে আসলে তো আচ্ছা ঠিক আছে কিছু মানে অত্যাচার যদি করো তাহলে সইয়ে থাকি। তো এক সময় ওর বাবা মা ওরে বিয়ে দেওয়ার জন্য মানে প্রস্তুত হয়ে যায়, যে তখন ওরে দেখতে আসে ছেলেপক্ষ, ছেলেপক্ষ আসার পরে ছেলেপক্ষর ডাইরেক্ট পছন্দ হয়ে যায়, সুলতানাকে দেখানোর জন্য নামাইলে তো সুলতানা ডাইরেক্ট ওই জায়গা থেকে বইলে দেয় যে আমি একজনের সাথে মানে রিলেশন করতেছি আপনারা যত চেষ্টা করেন এটা কিছু হইবে না, এরকম বইলে দেওয়ার পরে তো আমরা করলাম কি ওই যে ছেলেটা যে ছেলে ওরে দেখার জন্য আসছে ওই ছেলেটার বাড়ি ছিল আমাদের ইউনিয়নের ভিতরে, আমি যে কোনো ভাবে ওর নাম্বারটা কালেক্ট করলাম, কালেক্ট করার পরে ওরা বুঝাইলাম যে ভাইয়া আসলে দেখেন আমি তো ওর সাথে রিলেশন করি অনেকদিন যাবত আপনি ফাও এটার ভিতরে মানে জড়াইন না, মানে অনেক এরকম বলতে বলতে ও এক সময় মানে আমার সাথে আবার থ্রেট দিল যে না এটা তুমি কখনই ফেরত পারবে না তুমি ওর জীবন থেকে চলে যাবে আমার আর ভালো লাগবে। তো আমার ভিতরে তো একটা কাজ করতেছে যে হয়তো ছেলের মাইরে ফেলাম নয়তো আমার মানে সুলতানাকে পাইতে হইবে, তো একদিন এখন ওরে কিভাবে পাই এটা মানে ভিতরে একটা কাজ করতেছিল। তো একদিন আমার ফ্রেন্ডদের সাথে জানাইলাম, তো এদিকে আমি একটা কথা বলি যে আমি একটু রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমার মানে আমার মাথার উপর যে ছিল আমার মানে রাজনীতিতে যে আমাকে মানে সবসময় ডাকতো তিনি মানে আমাদের বাড়ির আশেপাশের লোক ছিল, যার কারণে একদিন ওই ছেলেরে পাই, ছেলে বাজারে আসে যাওয়ার পরে ওরে ডাক দিয়ে নিয়ে গেলাম যে তুমি ওই আমার চিনে না, ওই ফোনে কথা বলছি আমার চিনে না, আমি বললাম দেখা হওয়ার পরে বাজারে যাওয়ার পরে বললাম ভাইয়া তুমি আমার তোমার সাথে কথা আছে পাশে না যদি মাইন্ড না করো তাহলে একটু পাশে আসো, নিয়ে গেলাম একটা নির্জম জায়গায় নিয়ে গেলাম, তো বলতেছে এখানে কেন নিয়ে আসলাম, আমি একা নিয়ে গেছি, পরবর্তীতে ওদের ফোন দিয়েছি আমার ফ্রেন্ডদের ফোন দিয়েছি চার পাঁচটা ফ্রেন্ড চলে গেছে, তো ওখান থেকে ওরে ডাইরেক্ট ফ্রেড দিলাম যে তুই যদি ওরে ভুলে না যাস তাহলে তোরে মারি ফেলাম, এরকম একটা মানে ভয় দেখাইলাম, তখন আমার বয়স হইবে মানে 14 বছর এরকম। তো ওই ওই জায়গা থেকে বললো যে আচ্ছা ঠিক আছে এটা ভাই আমি সেদিন বলছি সেদিনই বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তুমি আমার ক্ষমা করে দাও, আচ্ছা ঠিক আছে তুমি যখন রিলেশন করো তাহলে তুমি এরকম একটা মানে আমার বললো।
এই ছেলের সঙ্গেও বিয়ে হওয়ার কথা সুলতানা, তাই তো?
জি জি। তারপরে এটা বলার পরে ওরে আমি ছেড়ে দিলাম, ওই আবার যেই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মানে আমার গালাগাল করতেছে যে তুই তুই কেন তোর 14 গোষ্ঠী আসে আমার ফিরিত পাবি না আমি ওই মেরে মানে বিয়ে করবই করবো, এটা বলার পরে ডাইরেক্ট বিয়ের তারিখ সব ঠিক হয়ে গেছে, সুলতানা তো কিছু
ছেলেটা কি করতো,
ছেলেটা পড়ালেখা করতো মনে হয় ইন্টারে তখন না বিয়ে পড়তো এরকম কিছু হবে আর কি যতটুকু জানি। তো এক সময় বিয়ের ডেট হয়ে যায়, ডেট হওয়ার পরে এখন সুলতানা কি করবে, সুলতানা তো কখনই বিয়ে করবে না, তখন ডেট মানে ফিক্সড হওয়ার কারণে ওদের বাড়ি ছাইরে আমাদের বাড়িতে চলে যায়, এটা আমার তখন বয়স মানে 14 বছর
চলে আসে,
জি ওদের বাড়িতে মানে ছাইরে আমাদের বাড়িতে চলে আসে।
ওকে, এটা কি আপনাকে জানাতো আগে?
না, এটা এর আগে ওর সাথে আমার সাথে দীর্ঘ 4-5 দিন মানে কথা হয় নাই, চলে আসার পরে তো আমার মানে বাবা মা তো মানে একদম কেমন হয়ে গেছে যে এটা কেন হলো, আর ওর বাবা মা ডাইরেক্ট বাড়ি থেকে চলে আসে, আমরা তখনও মানে দরিদ্রতার ভিতরেই ছিলাম, আসার পরে তো
বড় ভাই যারা তারা বিয়ে করেছে সময়টাতে,
হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছে।
ওকে,
তো আমরা দরিদ্রতার ভিতরে ছিলাম, ওর বাবা মা চলে আয় চেয়ারম্যান নিয়ে চলে আয়, চেয়ারম্যান করে কি মেয়েটা আবার ওদের বাড়ি মানে ফেরত দিয়ে দেয়, তা ফেরত দেওয়ার পরে এলাকায় সবাই জানাজানি হয়, আমার মানে খুব বকাবকি আমার পুরো আমার ফ্যামিলি জিগেই না ডাইরেক্ট, আমি অনেকদিন মানে বাড়িতেই আসতে দেয় নাই, বাড়ি আসলে তো মা মারতো তারপরে বাবা মারতো, এরকম মানে অত্যাচারের ভিতর ছিলাম। তো আমি আরো ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু মানে কিছুতেই আমার মানে ওদিকে কাজই করতো না, ভোলার কাজই করতো না, এরকম একটা মানে জিনিস তৈরি হয়ে গেল আমার ভিতরে। তো একদিন করলো কি, ওর বাবা মানে বিয়ের ওর যেদিন মানে বিয়ে হইবে ওই তিন দিন আগে, তিন দিন আগে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো ও তো দেখতেছে যে ও একবার চলে আসে আবার নিয়ে গেছে, তো এখন চিন্তা করতেছে এখন যাই আমি কি করবো, এখন গেল তো আমার আবার ফেরত দিবে। আমি তখন আমার চোখে ওই যে চর মাস ছিল এদিকে সমস্যা হইতেই আছে
চোখ,
হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে আমার দেখা গেল চোখ মানে ঝাপসা ঝাপসা হইতেছে। তখন আমি করলাম কি, ঢাকা আসলাম সাউথ এশিয়ায়, সে এসে ওই জায়গায় দেখাইলাম, ওখানে তিন চারবার গেলাম, ডাক্তার দেখলো, তো ওখান থেকে আমাকে বললো যে তুমি ইসলামিয়া হসপিটালে যাও, ওখানে মানে তারা বললো যে একটা মানে অপারেশন লাগবে। তো ওখান থেকে আমরা ইসলামিয়া আসলাম, ইসলামিয়া আসার পরে ওই জায়গা থেকে চোখ দেখাইলাম, তো ওই জায়গা থেকে বললো যে তোমার দ্রুত গতিতে একটা চিকিৎসা করতে হবে, নাই তো তুমি ভবিষ্যতে এক চোখ তো অন্ধ হবেই প্লাস মানে তোমার পরবর্তীতে দুইটাই অন্ধ হয়ে যাবে, এরকম একটা বললো। এরকম বলার পরে তো আমি অনেক কান্নাকাটি করতেছি, আর আমার ফ্যামিলি তো আমারে মানে জিগেই না, আমার আর বড় ভাই তো অনেক কান্নাকাটি করার পরে আমারে মানে এই হসপিটালে নিয়ে আসছে। তো ইসলামী আসার পরে আমারে আবার বলে যে সেলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওই জায়গাতে, ওই জায়গায় যাওয়ার কথা বলে, ওই জায়গায় সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে ওই ডাক্তারে ইসলামিয়া তারপরে সাউথ তারপরে পর্তুগালি ওইগুলো দেখে বললো যে আসলে তারা যে বলছে ওটা রাইট, তোমার অপারেশন করতেই হবে, আর যদি অপারেশন না করো তাহলে তুমি মানে এক চোখ অন্ধ হয়ে যাইবেই তো প্লাস তোমার দুই চোখ অন্ধ হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে। তখন আমার ভাই জিজ্ঞেস করলো যে আমার এই জন্য কত টাকা লাগবে, তখন বললো যে 70,000 মতো বললো, 70,000 টাকা লাগবে তাহলে তোমার অপারেশন হবে। তো বড় ভাইয়ের কাছে অনেক কান্নাকাটি করলাম, একদিন ডাইরেক্ট পাও ধরে তারপর কানলাম ভাইয়া আমি ওইসব সবকিছু সাইডে দিবো, তো আমার চোখটা অপারেশন করে দেন। তো করলো কি, আমার মানে একটা আশা ভরসা দিল যে তোমার এক দেড় মাসের ভিতরে চোখ অপারেশন করে দিব। এরকম বলার পরে আমি বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাওয়ার পরে এদিকে সুলতানার বিয়ের মানে ই হয়ে যায়, যে দুই তিন দিন বাকি থাকে বলছিলাম, তখন ওই করে কি ওই 20 থেকে
আরো একবার বিরতির ঘন্টা শুনলাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে বিরতি নিতে চাই 4 মিনিটের। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আমি আরজে কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন রবিবার রাতের অনুষ্ঠান, যদিও এখন সোমবার পড়ে গিয়েছে। আজকে আলামিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে তুলে ধরছে। আমরা অপ্রিয় সত্যের একেবারে দ্বার প্রান্তে রয়েছি, আমরা ধীরে ধীরে আরো গভীরে প্রবেশ করব। আলামিন, আমরা যেটা শুনছিলাম আপনার কাছ থেকে যে সুলতানা বিষ খেল,
এটা কি আপনাকে জানিয়ে খেয়েছিল নাকি?
না, তখন আমার ওর সাথে মানে কথা হচ্ছিল না। তো বিষ খেয়ে, বিষ খাওয়ার পরে তখন আমি মানে বরিশালে ছিলাম আমার এক বোনের বাড়ি, এই জায়গা থেকে যাওয়ার পরে আমি বোনের বাড়িতে গেছি যে বোনের বাড়ি বোনের দেখে ওই জায়গা থেকে আমি দেশে চলে যাব। তো বোনের বাড়ি যাইতে হইলে আমার একটা নদী পাড়া হইতে হয়, মানে একটা দ্বীপের ভিতরে, এই জায়গায় রাত্রে আসার মতো কোনো পথ নাই। তো মানে বিষ খাই এই জন্য ওর সাথে আমি চাই ওই যে বিয়ে দিব তিন দিন, তো ওই বাকি থেকে হয়তো বিয়ে করবো না, ওরে মারামারি করে যে তুমি যদি বিয়ে না করো তাহলে মানে অনেক থিয়েট করে, থিয়েট করার পরে ওই বিষ খাই। বিষ করার পরে তো আমার ওরে হসপিটাল নিয়ে আসে, হসপিটাল নিয়ে আসার পরে যে যার গাড়িতে হসপিটালে নিয়ে আসে সে তার সাথে আমার সাথে খুব ক্লোজ ছিল, ওর করলো কি আমার কাছে একটা মানে ফোন দিল। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে আলামিন তুমি কি সুলতানার সাথে রিলেশন এখনো করতেছো? আমি বললাম আমি তো নাসিকা যাইতেছি, না আমি ওর সাথে কোনো রিলেশন নাই, ব্রেকআপ হয়ে গেছে, আমি এগুলো চাই না, আমি আমার ফ্যামিলির কথা মতো চলতেছি। তো বললো বলছে যে তুমি কি কিছু শুনছো? আমি বললাম না কি শুনবো, কি সমস্যা কি? তারপর ভাই বললো যে সমস্যা হয়ে গেছে, অনেক বিরাট সমস্যা হয়ে গেছে, বলছে যে বিশ্বাস। কথাটা আমার শোনার পরে মানে আমার মাটি আসেনি নিচে, আর আসমান জমিন মনে হয় আমার মাথা উপর ভাঙে গেল।
তখন আপনি কোথায়?
তখন আমি আমার আপুর বাড়ি।
আপুর বাড়ি তো কোন জেলায়?
এটা জেলা
বরিশালের মধ্যে,
বরিশালের ভিতরে,
বরিশালের ভিতরে। ওকে,
যে ওই জায়গায় থাকার পরে এখন আমি তো রাত্রে, এটা আমি জানি 10টার দিকে, তো আমি কি
বিয়ে হওয়ার কথা ছিল কবে?
আর বিয়ে হওয়ার কথা ছিল তার তিন দিন তো আমি কিছু কি এটা মানিয়ে নিতে পারতেছি না, আমি তো পুরো নাই, আমি এখন কি যে করবো, মানে আমি ঘর থেকে নামতে পারতেছি না, তাহলে তো আমার চাপ আছে, আমার আপায় বলতেছে মানে খুব অনেক বুঝাইছে যে তুই এগুলো ভুলে যা, বাপ মার কথা মতো শোন, দেখি তোর লাইফটা অনেক সুন্দর হবে। তো আমি এগুলো শুনছিলাম ঠিকই, কিন্তু আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি, অনেকদিন কথা বলি নাই, যার কারণে এখন ওই কথাটা শোনার পরে তো আমি চইলাম, আমি কিভাবে যে ওরে দেখতে আসবো, এরকম একটা ভিতরে কাজ করলো যে কিভাবে আসবো। আর তখন রাত 10টা, আর 10টার পরে ওখান থেকে ট্রলার মানে ওই জায়গায় বোটে যাইতে হয়, তো ওই জায়গায় আসার মতো কোনো পথ নাই রাত্রে, একটা দ্বীপের ভিতর, দ্বীপ দ্বীপ বলতেই চলে, রাতটা কোনো মতো গেল, সকাল হলো, সকাল হলো পর আমাকে ওই জায়গা থেকে, আমি রিনিয়াপার বাড়ি গেছি, তারপর ওই জায়গা থেকে বললো যে তুই সোজা বাড়ি চলে যাবি, বাড়ি চলে যাই, আবার কিছুদিন পর আমার ডাক্তারে আসতে বলছিল ঢাকা, তো ওই জায়গা থেকে আবার ঢাকা চলে যাবি, কোনো কিছু জন শুনি না। আমি কলম কি ওই জায়গা থেকে বাড়িতে না যাইয়া আমি চলে গেলাম যেই হসপিটালে সুলতানাকে ভর্তি করা ছিল, হসপিটালে আমি তখন একটা ব্লেড কিনলাম, ব্লেড কেনার পরে আমার ভিতরে এমন একটা কাজ করতেছিল যে ওখানে যাওয়ার পরে যদি আমাকে ওর ফ্যামিলি যদি মারে বা কোনো অত্যাচার করে, তাহলে আমি ওই জায়গায় আমার নিজের গলা নিজে কাটে ফেলাম। অনেক বুঝাইতেছে যে দেখ আসলে যতই তোমার ক্ষমতা থাক ওদের চাইতে, যতই তুমি রাজনীতি করো না কেন, তারপর মানে তুমি যাই করো না কেন, তুমি এখন ওদের সামনে যাওয়াটা তোমার পক্ষে মানে সম্ভব না, গেলে খারাপ চিনে, তার সাথে তুমি এই কাজ করো, তুমি এখন বাড়িতে চলে যাও। তো অনেক কিছু বোঝানোর পরে পিস থেকে আইসে আমার হঠাৎ করে হাত দশ, একজনে হঠাৎ করে হাত দেওয়ার পরে আমি পিছনে চাই দেখলাম যে ওই সুলতানার এক আত্মীয়, দুঃসম্পর্কের, আমারও মানে দুঃসম্পর্কের আত্মীয় যদি ধরার পরে বললো যে তোমারে তোমার বাপ মায়ে এখান থেকে চলে যেতে বলছি। তো আমি মনে করছি হয়তো এটা ভুল বলতেছে মানে মিথ্যা বলতেছে, আমার নিয়ে মারতে পারে। তারপর আমার বড় ভাই আমার ফোন দিল, ফোন দেওয়ার পরে এর আগে একটা কথা বলি, আমি যখন যাই মানে হসপিটালের সামনে যাই, তখন আমি বাড়িতে ফোন দিই, বাড়িতে ফোন দিয়ে বলি যে আমি তো যাইতেছি, আমি তো হসপিটালে চলে আসি, মা আমারে ক্ষমা করে দিন, আমি মানে পৃথিবীতে থাকতে পারি নাও থাকতে পারি, এরকম একটা কথা বলছিলাম, যার কারণে আমার বড় ভাই জানতে পারে, বড় ভাই যাইনি, তারপরে ফোন দেয় তার কাছে, ওই যে আমার হাত ধরে, তারপর আমার হাত ধরে তার মসজিদে নিয়ে যায়, তিনি মসজিদে চাকরি করতেন ওই জায়গায়, তা নিয়ে যাওয়ার পরে আমার রাত্রে তো অনেক বুঝাইতেছে যে তুই আসলে তোর এখন গ্রামে থাকার দরকার না, তুই আবার ঢাকা চলে যা, যে এই জায়গায় থাকলে একটা জ্ঞানজন সৃষ্টি হইবে। তো এটা আমি তো আমি আমি তো শুনতেছি গানে, কিন্তু আসলে কিছু মানতেছি না। তো আমি সকাল হলো, সকাল হলো, তখন আমার দুইটা ফোন ছিল, তো আমি কি আমি ভাবতেছি যে কিভাবে তারে ফাঁকি দিয়ে আমার যাইতে হইবে জায়গা থেকে, আমি তারপর একটা ফোন আমার ছিল, ফোনটায় চার্জ ছিল না, আমি বললাম যে ভাইয়া এই ফোনটায় চার্জ দিতে হবে, আপনি এই ফোনটা একটু চার্জে দিয়ে আসেন। তো ভাই চার্জ দিয়া মানে মোবাইলটা নিয়ে গেল, নিয়ে যাইয়া এক বাড়িতে চলে গেল, তখন আমি তো একা মসজিদে, তখন আমি ভাবলাম যে এখন আমি চলে যাবো, কারণ আমার মোবাইল চার্জ দিয়ে গেছে সে অন্য বাড়িতেই, আর ওই জায়গায় কানেক্ট ছিল না, মসজিদেও মানে ই ছিল না, সোলারে চার্জ ছিল না। তো নিয়ে গেল, তো আমি এই জায়গা থেকে বাইরে নামলাম, একটা ফোন ছিল আমার কাছে, একটা তো চার্জে পাঠিয়ে দিছি, তো আমি ফোন দিলাম আবার সেই ভাইয়ের কাছে যে মানে আমার খবর দিছে, বললাম ভাইয়া এখন কি অবস্থা সুলতানার, তো তখন বললো যে মানে মনে হয় বাঁচবে না, এরকম একটা কথা বললো। তো কথা বলার পরে আমার খুব খারাপ লাগলো, ভাবলাম যে মানে আমি এমনি আমার ফ্যামিলির রক্ষে ভালো না, আমার কেউ মানে চোখে রাখতে পারতেছে না, তো আরো যদি ওর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আমার ফ্যামিলি পুরো বাঁচিয়ে দিবে, আমারও সারা জীবন থাকতে হবে জেলখানা। তারপর আমি এই সিচুয়েশনটা মানে আমি এইটা ভাবতাম যে আমি এখন মরে যাব, মরে গেলে আমি তো আমার ভিতরে একটা কাজ করতো যে ওই আমার সাইড চলে যাইব, আমি ওর মানে চলে যাবো বিদেশ থেকে, আমি থেকে কি করবো, আর এই কাজটাও করতো যে আমার ফ্যামিলি তাইলে আমার বাপ মা কি আমার আমার জন্য জেল খাটবো, এটা আমি কখনই চাই না, আমার ভাই রেখে জেল খাটবো। তারপর আমি গেলাম রোডে গেলাম, আমার তখন মানে ভিতরে একটা এই কাজ করতো যে যদি গাড়ি আসে তাহলে গাড়ি তলে পড়বো, এরকম একটা কাজ করতো। তো আমি ওই দিন গেলাম রোডে গেলাম, আমাদের রোডে বেশি গাড়ি ঘোড়া ছিল না, মানে মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসতো, ওই দিন মানে আসার পরে মানে দেখতেছি একদম কোনো গাড়িই নেই, মানে যদি ওই দিন যদি রিক্সাও থাকতো ওই এমন একটা জায়গায় ছিলাম মানে ওই যে গাড়ি নেই, তাহলে রিক্সার তলে আমি পড়তাম, মানে এতটা মানে আমার খুব খারাপ লাগলো। তো গাড়ি নাই, আমি কি করবো, হঠাৎ করে চলে গেলাম এক দোকানে, এখন দোকানে যেয়ে আমি বিষ কিনবো, ওইটা কি কীভাবে কিনতে পারি এটা আমার মানে মাথায় কাজ করতেছিল না, হঠাৎ করে মানে একটা বুদ্ধি পেয়ে গেলাম যে আমি আমার ফোনটা মানে কোনো কোনো জায়গায় কল না দিয়ে আমি কানে ধরলাম, মিথ্যা মিথ্যা কানে ধরে বললাম যে হ্যাঁ মামা, ওই যে আপনি যেন কি ওষুধ নিতে বললেন, তারপরে মানে দেখতেছি আমি দোকানে দেখতেছি যে এই ওষুধটা লেখা আছে, তারপরে আমি ওই ওষুধটার নাম বললাম জানি কি নাম ওটা আমি বললাম কিন্তু ভুয়ো বলতেছি কথা, তারপর বললাম যে এই ওষুধটা, তারপর ওই দোকানদারের সামনে বসে মানে এইসব আলাপ করছি এই জন্য যে যদি জিজ্ঞাসা করে তাহলে কি করবা, আর ওটা ছিল মানে ঈদ ওই যে হসপিটালের মানে পাশাপাশি ওই দিন শোনাশুনি হয়েছে যে একটা মেয়ে বিষ খাইছে এরকম, তাহলে আমার জিজ্ঞেস করতে পারছি কি জন্য ওই অ্যাসাংগুলি জিজ্ঞেস করে, এই জন্য আমি মানে ওই প্ল্যানটা মানে ই করছি। তো পরে আমার দিল বিষ দিল, আমি বিষ নিয়া তারপরে 130 টাকা রাখলাম, আর একটা বললো যে আর একটা 140 টাকা আছে ওইটা ভালো, তো আমি ওইটা 130 টাকাটা ফেরত দিয়ে 140 টাকাটা দামেরটা নিলাম। নেওয়ার পরে একটা জঙ্গলের ভিতর মোটামুটি জঙ্গল রোডের কাছাকাছি ওই জায়গায় চলে গেলাম, চলে যাই না আমি বেশি বিষের বোতল রাখ করলাম খুইলা, আমি মানে তখন এক ডোক খাইয়ে ফেলাই, এক ডোক খাইয়ে ফেলানোর পরে আমি আমার এক ফ্রেন্ডের কাছে ফোন দিই, ফোন দেওয়ার পরে বললাম যে আসলে এরকম দোস্ত আমার ক্ষমা করে দিস, আসলে আমি আর বাঁচতে চাই না, আমি মানে খুব এরকম অনেক কিছু বললাম। তো আর এক ডোক খাই, আর এক ডোক খাওয়ার পরে আমি আর একটা ফ্রেন্ডের কাছে ফোন দিই, ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলি যে তখন আমি কথা একদম বলতে পারি, আমার মানে একদম মুখে বাজিয়ে করতেছে যে বলতে যে দেখ দোস্ত আমার ক্ষমা করে দিস, এরকম আমার মা বাবার কাছে খবর দিস না আমি বিষ খেয়েছি। তো ওর কারণ কি হয় আমার বাড়িতে চলে গেলো দৌড়িয়ে, যাওয়ার পরে বললো আমার মেজো ভাইকে, মেজো ভাইকে বলার পরে ফোন দিলাম আমার সেই ভাইকে আমি যার মানে যার কাছে ছিলাম, তো সে বললো আমার একটু মোবাইল চার্জ দিতে দিছে আর ওই হয়তো মসজিদে আসছে, সে বিশ্বাস করতেছিল না, তো মসজিদে এসে দেখে আমি নাই, তো এখন বিশ্বে বিশ্বে আরাম করে দিল কোথায় আমি কোথায় আমি, এখন আমি করছি কি ওই জায়গা থেকে বিষ খাইয়া, তখন আমার মানে মানে আস্তে আস্তে দেখা গেলো যে আমি একদম কথা বলতে পারতেছি না, আমি একদম ঢুইলে পড়তেছি, আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল এরকম এরকম, আমি মানে তখন একটা গাছের মানে গাছের সাথে হেলান দেওয়া ছিলাম, কিছুক্ষণ পর গাছের দুইটা গাছের ফাঁকের ভিতরে পইটা দিই, এদিকে পইটা বাইরে গেছি, তো আমার সেই ভাই বিশেষ 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 বিশেষে মানে আমার পাইলো সেই জায়গায় রোডের কাছাকাছি ছিলাম পাইলো, পাওয়ার পরে আমার একটু ধৈর্যা দেখতেছে যে আমি একদম পুরো কাহিল, আমার এই ধৈর্যা দুজনে একদম নিতেছে রোডে নিতেছে, রোডে নেওয়ার পরে আমি তো হাঁটতে আমার তো টাইমে নিতেছে দুই কাঁধে দুজনে ভর করে, তারপর আমার নিতেছে, যাওয়ার পরে একটা বাইক নিল, বাইক নেওয়ার পরে আমার মাঝখানে বসাইলো, বসানোর পরে তখন আমি তো বাইকে উঠবো না আমার আমাকে আমার মরতেই হবে, তখন আমি আমার তো উঠেছি আমি তো তার সাথে শক্তি দিতে পারতেছি না, তখন আমার তো একদম শরীর একদম ছাইড়ে দিছে, তো উঠাইলো, উঠানোর পরে তখন করি কি ওই যে ব্লেডটা যে ব্লেডটা কিনে আনি ওইটা বিষ খাওয়ার আগে আমার এই হাতগুলো কেছি, যে হাতে আমার এখন এই যে চিহ্নগুলো আছে হাতগুলো আমি কেছি, কেছে আমার হাত থেকে অনেক রক্ত পড়তেছিল আর আমার মুখ থেকে অনেক মানে ফেনা বাইরে হইতেছিল, কোনোভাবে আমি হসপিটালে নিয়ে গেল, হসপিটাল ধারেই ছিল ওই জায়গা থেকে আমি যে জায়গায় মানে বিষ খাইছি, তো নেওয়ার পরে ওই একই হসপিটালে ওই যে হসপিটালে ছিল আমার ওই হসপিটাল নিছে, নেওয়ার পর তো ওই সুলতানার মায়ের তো দেখিয়া পুরো মানে মানে অনেক কিছু আরম্ভ করলো যে ওরা আবার নিয়েছে এই হসপিটালে, এটা ওরা বিয়ে ওরা ইচ্ছে করে বিষ খাওয়াইছে, নাইলে এখন আমার মেয়ে মরে যাইব ওই জন্য এটা দেখাইব যে ওরা ওরাও বিষ খাইছে, তো এটা ওরা বলতেছে আমার করলো কি ওই জায়গায় নিয়া ফালাই রাখলো হসপিটালে নিয়ে ফালাই রাখলো, অনেকক্ষণ কিছুক্ষণ পর ডাক্তার আসলো, ডাক্তার এসে একটা পাইপ নিয়ে আসলো বড় পাইপটা আমার মুখ থেকে মানে ঢুকাইতেছিল, আমার মুখ থেকে ঢুকতেছিল না হঠাৎ করে এমন জোরে একটা যাতা দিল একদম আমার প্যাডের ভিতরে ঢুকে গেল প্যাডটা, খুব কষ্ট হয়েছে ওই জন্য মানে বুঝলাম যে আসলে মৃত্যু কি, মৃত্যু কিছুই না ওটা, আমি তারপরে দিল পাইপে দেওয়ার পরে আমার মুখে মানে উপরে পাইপে দিয়ে মানে পানি ঢালো, পানি ঢালার পরে আমার প্যাক তো একদম ফাইটে যাইতেছে এরকম পানি দিল এমন মানে খুব কষ্ট, তো আমার আবার পানি ভরে যায় আবার মুখ থেকে সব বাইর হয়ে যায় আবার আবার দিতে থাকে এরকম অনেকক্ষণ অস করলো, মানে আমার একদম জীবনের মানে কি বলবো আসলে কিছু কিছু কথা মুখ থেকে ইয়া বলা মানে কষ্টটা শেয়ার করা যায় না, যাই হোক ওখান থেকে আমার একটা বেডে উঠাইলো, বেডে উঠার পরে আমার দুইতলায় নিয়ে গেলো, দুইতলায় তখন আমি একদম মানে হালকা হালকা সেন্স আছে যে আমি হয়তো কিছু উপরে আছি, তো আমাকে যখন বেডে রাখলো উপরে নিয়ে ঠেলে নিলো, ঠেলে নিয়ে বেডে রাখলো, বেডে রাখার পরে আমি কিছুক্ষণ পর একদম সেন্সলেস হয়ে যাই ওইখানে, তো আমার বাবা মা আমি পরে শুনতে পারি যে আমার 5 দিন পরে তারপর ওই থেকে জ্ঞান আসে, 5 দিন পর আমার সেন্স আসে, তো তখন শুনতে পারি যে আমার 5 দিন দেখি উইঠা শরীর একদম মানে চিঙ্গা হয়ে গেছে, আমি আমার নিজেরই চিনতে পারতেছি না, তো ওই জায়গায় একটা কষ্টের কথা বলি, যখন আমার 4 দিন হয়ে গেছে তখন চার দিন আমার একদিন আগে বিষ খেয়েছে সুলতানা, তো ওরে আমার একদিন আগে নিয়ে গেছে, আমি যেদিন বাড়িতে গেছি ওই একদিন আগে ওরা নিয়ে গেছে, পরে যখন নিয়ে গেছে তখন আমার মানে সেন্স আসবে আসবে এরকম এরকম মানে সিচুয়েশন ছিল, আমার খেয়াল আছে যে ওরে নিয়ে যাইতেছে, ওই আমার দিকে মানে চাইয়ে রয়েছে এরকম একটা কিছু, আমি কিছু বলতে পারতেছি না। আর আমার মানে পোস্টার লাইন দিয়ে একটা পাইপ ঢুক হয়েছিল ডাক্তারে, মানে কি বলবো এত কষ্ট হয়েছিল, মানে খুব কষ্ট হয়েছে। যাই হোক এরকম ওই ওই জায়গা থেকে চলে এলাম বাড়ি, ওই জায়গা থেকে আমাকে ছেড়ে দিলো, ছেড়ে দেওয়ার পর বাড়িতে বাড়িতে চলে এলাম, বাড়ির মানুষ এখন একটা ই করলো যে আমাকে ঢাকা পাঠিয়ে দেবে, মানে দেশে রাখবেই না। তো ঢাকা আসলাম, ঢাকা এসে আমি প্রায় এখানে এক মাসের মতো থাকি। এদিকে করে কি সুলতানার বাপে একটা কেস দেয় আমাদের নামে, আমি এসি ফার্স্ট মানে প্রথম আসেন, আমি ওরে মানে নির্যাতন মানে নির্যাতন বলতে কি ওরে তুললে নিয়ে নির্যাতন করছে এরকম কেসটা গঠন ছিল এরকম। আমার এক ফ্রেন্ড ছিল দুই নম্বর আসামি, তো ওইটা দেওয়ার পরে ওই করলো কি মানে যখন আমি এক মাস থাইকে আবার দেশে ফিরে আসি, দেশে ফিরে আসার পরে যখন কেসটার মানে মানে শুরু হবে, যখন মানে মানে জজ উঠবে দেখবে কেসটা, তো ওই দিন তো সুলতানাকে যাইতে হইবে মানে সাক্ষী দিতে যে হ্যাঁ আমার নিয়ে এরকম এরকম নির্যাতন করছে, ঠিক আছে, নারী শিশু নির্যাতন কেস দিছে। তো দেওয়ার পরে ওই তো যাইবে না, কিছুতেই যাইবে না মানে সাক্ষী দিতে। তো আর কি করলো যখন মানে 15 দিন মানে আসে যে কেসের তারিখে যাইতে হইবে, ওরা যাই বলতে হবে যে এরকম 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 আমার নির্যাতন করছে, তখন ওই কি করলো আবার রিটার্ন মানে আমাদের বাড়িতে চলে যাই আমার দ্বিতীয়বারের মতো চলে। চলে আসার পরে মানে আমি তখন একটা ই নিলাম যে এত কিছু হওয়ার পরে ওই চলে এসে আবার ওরা ফেরত দেবে এটা কখনই মানে পসিবল না। তো এটা আমি আমার বন্ধুদেরকে খবর দিলাম, আমি আবার আমার ফ্যামিলি করলো কি ফোন দিল ওদের বাড়িতে যে আপনার মেয়ে তো আমাদের বাড়িতে আসছে ওরা নিয়ে যান। আমি বললাম যে যদি ওরা যদি এইবার দিয়ে দেওয়া হয় তাহলে আমি মানে লিখে যাব যে আমার মৃত্যুর জন্য দায়ী আমার ফ্যামিলি প্লাস আওয়ার ফ্যামিলি,
মানে যদি ওরা যাচ্ছেন যেভাবেই হোক
রাখার জন্য
আপনার বাসায় থাকবে, তাই তো?
জি জি
ওকে।
যে এটা বলার পরে বললো আমার ফ্যামিলি মানে আমার বড় ভাই বললো যে আসলে আরো অনেক অনেক মানুষ বললো যে ওর যদি দিয়ে দাও তাহলে তো কেসের যে সাক্ষী দেওয়া লাগবে, তো মেয়েটা তখন কেসে সাক্ষী দিবে না, চলে এলো তোমার বাড়িতে, এখন তুমি যদি দিয়ে দাও তাহলে তো মেয়ের সাক্ষী দিতে দেবো, দিলে তো তোমাদের মানে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবো, এরকম একটা কথা বললো। তো আমার ফ্যামিলিও মাইনে নিলো যে হ্যাঁ রাখিয়ে দিবি, তো তখন আমার বয়স 15 বছর। তো আসার পরে
রাখিয়ে দিবে মানে কিভাবে রাখে যদি আলটিমেটলি আপনাদের বিয়ে শাদী হয়নি কিছু?
হ্যাঁ এরকম মানে বিয়ে করাই দিবে এরকম একটা কিছু,
আপনার ফ্যামিলি সিদ্ধান্ত নিল তখন তো কেস করে ফেলেছে ওর ফ্যামিলি,
ফ্যামিলি করে করে ফেলেছে।
ওকে
এরকম তো মানে আমি এই কথাটা বলার পরে আমার ফ্যামিলি মানে মাইনে নিল যে হ্যাঁ বিয়েটা করাই দিই, তারপর মানে লেখাপড়া করতে থাক বা কে যা হবার পরে হইবে, আগে কেস থেকে তো বাসা লাগবে, মেয়ে তো আমাদের পক্ষে থাকা লাগবে, নাহলে তো মানে এটা অনেক খারাপ হয়ে যাবে। তো ওর বাবা মা আসলো, ওর বাবা মা আসার পরে ওরে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, আমাদের এলাকার মানুষে বললো যদি যদি তোমরা মেয়েদের মেয়েকে নিতে চাও মেয়ে তোমাদের সাথে যাইতে হইবে, নাইলে যদি আবার যদি বিষ খায় তখন মরে গেলে তখন মানে কারা এটা দায়িত্ব নেবে কি, তখন আমরা 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 বাজিয়ে যাবো এটা তো আমরা কখনোই পারবো না। তো অনেকে মানে ওই জায়গায় অনেক লোক ছিল, তো ওই সামনে দিয়ে ওর বাপ মা দুজনে যে অনেক কানাকাটি করে সুলতানার সামনে যে এইগুলো বলতেছে এমনি যে তুই আমার সাথে লড় পরবর্তীতে এই ছেলের সাথেই তোরে দিন এরকম এটা বলতেছে। তাই আমি তো আর শিখিয়ে দিলাম যে তুমি যদি যাও আজকে তাহলে আমি আজকে তোমার ফ্যামিলির সামনে আজকে তুই যেতুম এরকম একটা বললাম। তো ওরা তো বলছে যে তুমি সুইসাইড করলো কি না সুইসাইড করলো কি, আমি এমনিতেই যাব না আমার ফ্যামিলি যতই চেষ্টা করবে না কেন, ওরে অনেক হাদারি করলো তো গেল না। তারপর ওই জায়গায় চেয়ারম্যান মেম্বার যারা ছিল তারা বললো যে আচ্ছা এটা পরে সালিশি হবে তোমরা এখন চলে যাও, এরকম একটা কথা বললো। তো চলে গেল, তারপর করলো কি আমাদের ওই জায়গার থেকে ওই রাত্রে ও আইসি রাত্রে শীতের দিন রাত্রে আমি ঘুমাইতেছিলাম তখন আইসি আমার মানে আসতে, তো যাই হোক ওই রাত্রের ভিতর আমরা ওখান থেকে মানে আমার ফ্যামিলির আমার বড় ভাই আমি প্লাস সুলতানা ওদের ওরা আমাদের বাড়ি থেকে চলে গেলাম আমার এক আফার বাড়ি, দুই সম্পর্কের আপা তাদের বাড়িতে যাই আমরা থাকলাম যে যদি আসি তাহলে ওরা হামলা দিয়ে নিয়ে যেতে পারে নাই। তো আসার পরে দেখা গেল ওরা রাত্রে আমার পোলাপা নিয়ে আসছে মানে ওরে নেওয়ার জন্য, ওরা ওরা অনেক ধনী ছিল তো আমরা তো দরিদ্র ছিলাম, ওদের সাথে পারার মতো কোনো মানে আমাদের শক্তি ছিল না। তো নেওয়ার পরে আমরা তো চলে এসেছি বাড়িতে পাশে পাই নাই, তো ওখান থেকে আমি পরের দিন সকাল হলো, সকাল হওয়ার পরে আমরা চলে গেলাম পটুখালিতে, পটুখালিতে যাওয়ার পরে ওখানে বিয়ে হলো, বিয়ে হলো তখন আমার বয়স 15 বছর। তো আমরা দুজন দুজনের সাথে থাকতেছি না এই কারণে যে যদি এখন কোনোভাবেই যদি মেয়ে নিতে পারে তারপর যদি বলে যে জজ যদি বলে যে এটা কেন করলা তোমরা এটা ছেলে মেয়ের বয়স হয় নাই, তো এইগুলো চিনতে পারবো না বলে আমাদের মানে দুজনে এক কোনো সময় মিশতে দিত না।
মানে ওকে আপনারা সাথে রেখেছেন কিন্তু আপনাদের কখনো বিশ্বাস দিত না, দুজনকে আলাদা করে রাখতেন?
হ্যাঁ আলাদা করে রাখতো।
যখন আপনারা এই কাজটা করছেন তখন আপনি আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি ক্লাস 9 পড়ি।
ক্লাস 9 পড়া, ও ক্লাস 8। ওকে, বুঝতেই পারছেন প্রিয় শ্রোতা, ক্লাস 9 পড়ুয়া একটা ছেলের বয়স সর্বোচ্চ 14 থেকে 15 বছর, আর ওর বয়স খুব বেশি হলে 12 থেকে 13 বছর, যদি ক্লাস 8 পড়ে সে। ওকে বলুন, তারপর?
তারপরে তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে আবার অনেকে বলতেছে আমার ফ্যামিলির যে এখন যদি তোমরা মিশতে না দাও তাহলে তো ওই মেয়ে নিয়ে যাইবো ওরা, তো করি তোমরা ওদের মিশতে দাও। তো আমাদের মিশতে দিল। তো যখন মানে ও আমার কাছে আসলো, আমি অনেক কিছু কান্দিয়ে বলো আমার কাছে যে তুমি আমাদের ছেড়ে চলে যেও না, দেখো আমার ফ্যামিলি এখন কি একটা চাপে মুহূর্তে আছে, তুমি যদি এখন চলে যাও তাহলে তো আমার ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে, তুমি কি চাও আমার জন্য আমার বাপ মা জেল কাটুক? এগুলো বলার পরে ও মানে মাইনে নিল যে না কখনোই যাইবে না। তো আমাকেও বললো যে তুমি কখনোই আমাকে মানে ভুল বলতে পারবে না, আমার মা বাপ বলছে যে তুমি আমার ভবিষ্যতে ভুলে যাবে ভাই, ছোটবেলার প্রেম থাকে না, এগুলো বলছে। যে আমি বললাম, আমি ওর মাথায় হাত দিয়ে বললাম যে জীবনে আমার রক্ত মানে আমার রক্ত বিক্রি হলেও যদি তোমার চালাইতে হয় তাহলে আমি তোমার কখনোই বলতে পারবো না, এরকম একটা মানে ওরে সান্ত্বনা দিলাম। তো দেওয়ার পরে ওই জায়গা থেকে আবার চলে এলাম আমার সেই দূর সম্পর্কের এক আপাক বাড়ি। ওই জায়গায় আসিয়া পলাই থাকলাম প্রায় এক মাস। এক মাস শুধু এক ঘরের ভিতর থাকছি, ওই ঘরের লোক ছাড়া অন্য কোন লোক মানে জানতো না যে আমরা
দুজনে এক ঘরে থাকতাম।
জি জি, দুই আমাদের মানে পলাই থাকতো,
লেখাপড়া
তখন আমি তো মানে যাই করি না কেন আমার লেখাপড়া এক পাশে আছে। আমি আমি বললাম আমার মার কাছে যে আমার এই ইংলিশ সেকেন্ড পেপারটা আমার নিয়ে আসেন, ওই ওইটা পড়তাম, ওইটা ওই বই বই বসে বসে পড়তাম দিনের বেলা। তারপর মানে আর তখন আমাদের মানে যে রেজিস্ট্রেশন করছে সে বলছে যে এটা তোমরা মানে কোনোভাবে জানাইতে পারবা না। আর যার কাছে আমরা গেছি সে ছিল রাজনৈতিক মানে একটা প্রভাব ছিল তার, সে বলছে যে এটা বিয়ে এখন করে ফেলো, এটা পরবর্তীতে রেজিস্ট্রেশন দেখাবো, কিন্তু এখন বাইক করতে পারবো না। এখন
বাবা যে বিয়ে হয়, বয়স কত দেখিয়েছে?
বয়স দেখিয়েছে, বয়স আমার বছর আমার 22 বছরই দিছে।
মাই গুডনেস,
22 বছর দিছে আর মেয়ের বয়স 18 বছর।
সন্তানের ভুল, পরিবার, পরিবার থেকে সমাজ, মানে প্রত্যেকটা জায়গায় ভুল এবং অপরাধ। এক একজনের ইমোশনকে থামানোর জন্যে যে তোমরা যদি ওকে না করো তাহলে আমি মারা যাবো, এই মেয়েটা বা ছেলেটার দুজনের অ্যামেচার ইমোশনকে স্টপ করার জন্যে ওদের কথা মতো পুরো ফ্যামিলি এবং কমিউনিটি ব্ল্যাকমেইল হচ্ছে। এর রেজাল্ট আসলে কি দাঁড়াবে দেখুন, ভুল এবং অপরাধ আসলে কত বড় কথা।
প্রিয় শ্রোতা, গভীর রাত নিঃসন্দেহে আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা এই পর্যায়ে আরো একটি বিরতি নেব, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও ফিরব। আজকে আলামিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরছে। এই আলামিনের জীবনের অপ্রিয় সত্য আপনাদেরকে যে লেসনটা দেবে সেটা জানতে হলে একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর যারা আলামিনের মতো ভুল করেছেন কিংবা নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল আর কেউ না করুক নিজের বিবেক বোধের জায়গা থেকে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। সময় এখন রাত একটা। প্রিয় শ্রোতা, আপনাদের আরো পরিবেশন করছি অল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আলামিন রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আলামিনের কাছে আমরা আবারও ফিরছি। আর আপনাদের সবাইকে বলছি যে আসলে আমরা যে কথাটা বলি ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ প্রত্যেকের জীবনে ভুল থাকে, আপনারা চাইলে নামে কিংবা ছদ্মনামে এখানে নিজের জীবনের ভুলগুলো কনফেস করতে পারেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল যেন সোসাইটিতে আর কেউ কখনো না করে। আমাদেরকে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি যাহা বলিব সত্য বলিবতে আসতে চাইলে সেই অনুসারে আপনার কথাগুলো ওখানে রেকর্ড করতে হবে। বাই দ্য ওয়ে, আলামিন আবারও ফিরছি আপনার কাছে। তো আপনি যেটা বলছিলেন, দেখো
আরেকটা
খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, ফিজিক্যাল রিলেশন তো আপনাদের মধ্যে কন্টিনিউয়াসলি হতো, তাই কি আপনাদেরকে এই ব্যাপারে কোনো, যেহেতু আপনারা দুজনেই অ্যামেচার, আপনাদেরকে এই ব্যাপারে কোন ধরনের কোন কশন, কোন সচেতনতা, কোন অ্যাডভাইস দেয়া, এগুলো কি কেউ করেছিল?
তারপরে তো এক মাস থাকার পরে অনেকে বুদ্ধি দিল যে তুমি একটা কাজ করো, তুমি ওই ওসির কাছে যাও, ওসির কাছে যাইয়া দেখো যে এটা মানে ওই কেসটা কি করা যায়। তো ওসির কাছে যাওয়ার পরে ওসি প্রায় 70,000 যেহেতু এটা মানে নারী শিশু নির্যাতন কেস, অনেক বড় একটা কেস।
মাসামি কারা কারা ছিল?
ছিল আমার, আমি, আমার ফ্রেন্ড, আরো আমার ভাই, আরো অন্যান্য যারা আমার সাথে চলাফেরা করতো,
মানে সবাইকে দিয়ে দিয়েছে। এক নম্বর আসামি আপনি?
জি জি, এক নম্বর আসামি আমি। আমার ভাইকেও দিছে, আমার বাবাকেও দিছে।
আপনার ভাই এবং আপনার বাবা?
বাবাকেও দিছে।
ওকে, নেবার পুরো ফ্যামিলি নিয়ে ডুববে যদি কোনো কারণে মেয়েটা একবারের জন্য মুখ ফসকে বলে যে আমাকে ধরে নিয়ে এসেছে, জাস্ট পুরো ফ্যামিলি ডুববে। বলুন,
তারপরে এই যে আমরা বিষ খাই এদিকে, এইগুলো মানে পত্রিকায় ছাপাছাপি হয়েছিল, দক্ষিণাঞ্চল পত্রিকায় ছাপাছাপি হয়েছিল। তো এইগুলো ওরা যখন মানে যেই দিন ওই যে কেসের ডেট ছিল, মানে যেই দিন জজের কাছে উঠবে কেস, তখন ওরা তো উকিল রাখলো, আমার আমার বাবা চলে গেল, চলে যেয়ে আমরা উকিল রাখলাম। উকিল রাখার পরে এটা ওই যে পেপার দেখাইলো যে আসলে স্যার এটা তো এরকম এরকম যে মানে দুজনে বিষ খাইছে এরকম এরকম।
পেপার দেখাইলো মানে পেপারটা আপনার সঙ্গে আছে?
যে তুমি এটা দেখবা, মেয়েকে উদ্ধার করবা, মেয়ে আমার কাছে আসবে, মেয়ে আমার মানে স্টেটমেন্ট দেবে, তারপরে যা হবার হবে এরকম একটা
মানে।
তো এটা আমাদের থানায় চলে গেল। তো ওসি তখন মানে বললো, আমাদেরকে বললো যে তোমরা যদি কিছু টাকা, ওই যে টাকা দিয়েছে 70,000, ওই টাকাটা যদি দাও তাহলে মানে কেসটারে হালকা করে দাও, যদি শুধু একজনের নাম থাকবে আমার, ওটাও পরবর্তী দুটোই ফেলাইবে, আর এখন মানে সবাই নাম উঠে ফেলাইবে। তো আমার ফ্যামিলি ওই যে করলো কি, আর বলছে যে 70,000 টাকা দিয়ে মেয়ে আমার কাছে নিয়ে যাবা। আমি ওসি না জানাইয়ে ওর বাপ মারে নিয়ে যাইবে ইতে জজ কোর্টে, জজ কোর্টে নেওয়ার পরে জজের কাছে সাক্ষী দেওয়াইবে, তারপর ছাইতে দেবে। এদিকে আবার ওর জন্মনিবন্ধন কার্ড বাহির করছে 18 বছরের, আমার 21 বছরের, এদিকে এইটা করছে মানে ওই যে যখন বিয়ে হয়েছে তখনই বাহির করছে।
কে বের করেছে এটা?
এটা বের করছে আমার মেজো ভাই, অনেক টাকা, অনেক টাকা লাগছে এটা বের করার জন্য।
ওকে,
তো ওরে করে কি, ওরে নেয় পুলিশ বলে যে ওরে নিয়ে আসো আমাদের কাছে, নিয়ে এসো তাহলে আর 70,000 টাকা নিয়ে এসো, দেখি কেস মানে ডিসমিস করে দেওয়া যায় নাকি। তো আমার ফ্যামিলি করলো কি মানে 70,000 টাকা নিয়ে গেল, 70,000 টাকা নিয়ে যাওয়ার পরে আর মেয়ে নিয়ে গেল, মেয়ে নিয়ে যাওয়ার পরে বললো ওই জায়গায় আর এক দারোগা ফোন দিয়ে দিল সুলতানার বাপমার কাছে, সুলতানার বাপমার কাছে ফোন দিয়ে পরে সুলতানার বাপমা চলে এলো ওই জায়গায়। এখন তো মেয়ে তো ছাড়ার মতো কোনো কলিশিং নেই, আমাদের বলছে যে মেয়ে আসবে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়ে যাবে যে আমি ছেলের সাথে ঘর করব, আমার নিজের ইচ্ছে আমি আসছি, তাহলে সবকিছু মানে ই হয়ে যাবে। তো এই জায়গাতে ওর বাপমারে জানাই দিচ্ছে, ওর বাপমা চলে এসে, ওর বাপমা চলে আসার পরে এখন বলতেছে যে আপনি যদি এই মেয়ে ছাড়েন, মেয়ে কালকে জজ কোর্টে যাইবে, তারপরে যা হওয়ার হবে, কিন্তু আপনি এই জায়গা থেকে স্টেটমেন্ট নিয়ে ছাড়িয়ে দিতে পারবেন। এই একটা সমস্যায় পড়ে গেলাম। তো এখন তো আমার ফ্যামিলি খুব একটা চিন্তার ভিতরে পড়ে গেল, সেই 70,000 টাকা তো গেলই, যেটা মানে পুলিশের কাছে গেলে চলে গেছে সেটা তার জীবনও আসবে না। 70,000 টাকা চলে গেল, তারপরে জজের কাছে ওরে পরের দিন নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া হওয়ার পরে ওর সাথেই আমার এক মামি যায় ওই থানায়, থানায় যাওয়ার পরে মামি ওই জায়গায় থাকে, ও তার সাথে একটা ফোন থাকে। তো তাদেরকে সুলতানাকে আর আমার মামিকে এক রুমে দেওয়া হয়। তো আমি মামির কাছে ফোন দিই রাত্রে, ফোন দেওয়ার পরে সুলতানের সাথে কথা বলি, সুলতানের সাথে কথা বলি যে আসলে তুমি যত কিছু জ্বর হোক না কেন তুমি কখনোই আমার সাথে কিছু চলে যাবা? কোনো ওয়াই বলছে না কখনোই যাবো না। তো আমি বললাম যদি আমার জন্য যদি তোমাকে মানে জেলও হাঁটতে হয় তুমি তাতে রাজি? ও বললো হ্যাঁ। তারপরে যাই হোক, পরের দিন নিয়ে গেল জজকোটে, জজকোটে নেওয়ার পরে জিজ্ঞেস করলো আর বাপ মা চলে গেলো সেই জায়গায়। তারপর বললো যে তুমি কার সাথে যাবো, তোমার ফ্যামিলি, কারণ জজে তো দেখছে ওই যে বয়স দেখছে, বয়স দেখলে তার তো আমাদের বয়স ছোট না ওটা তো দেখে কোনো লাভ নাই, তার
কাগজ কলমে যেটা বেরোচ্ছে সেটাই,
যে ওইটাই যে সে বলতেছে যে তুমি এখন কি করতে চাও? তখন বলছে যে আমি মানে ছেলের সাথে যেতেছি, আমি আমার মা বাবার সাথে যাবো না। তখন ওই মানে জন্মনিবন্ধনে ওর মানে 3 মাস বাকি থাকে, 3 মাসের জন্য ওরে বলছে তোমার তো পুরোপুরি বয়স এখন পর্যন্ত হয় নাই, তো 3 মাসের জন্য তোমাকে আবার মানে সেই ফোনে যেতে হইবে। তোমার যখন তিন মাস পূর্ণ হবে, তোমার যখন মানে ম্যাচিউর হয়ে যাবে তখন তুমি মানে ওই ছেলের সাথে যেতে পারবা। তখন আমি তো মানে পলাতক অবস্থায়, আমার যদি পাই তাহলে তো দিয়ে দেবো জেলে। তখন যাওয়ার পরে ওরে জেলে দিয়ে দেয়, ওরে সেফ হোমে দিয়ে দেয়। সেফ হোম দেওয়ার পর তো আমি তখন আমার আপা আপা বাড়ি ছাড়ি, থাকি বরিশালে। ওই যেই বাড়ি থেকে আমি বিষ মানে বিষ খাওয়ার পরে আসি ওই বাড়িতে আমি চলে যাই। তো ওই বাড়ি আমি তো শুনি না পুরো একদম, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। এটা কি হলো?
সেফ হোমটা কোথায় ছিল?
সেফ হোম ছিল একদম বরিশালে। পরের দিন আমি চলে গেলাম, ওর সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু টাকা পয়সা ওই জায়গায় প্রায় 5,000 টাকা দিছে ওই জায়গায়। যে সেই ফোমে মানে যে দায়িত্বে থাকে সে তো আমাদের দেখাইতে দিবে না, কারণ আমরা হচ্ছি ছেলে পক্ষ। তো ওই জায়গায় দিল 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার পর আমার বড় ভাই আর মেজো ভাই দেখা করলো সুলতানের সাথে। সুলতানের সাথে দেখা করে বললো যে ভাইয়া তুমি কখনোই বুঝো না, আর পরে মানে যা যা লাগে জেলের ভিতরে খাদ্য এগুলো দিয়ে আসলো, জামা কাপড় দিয়ে আসলো। দিয়ে আসলো পরে আমি চলে গেলাম আপা বাড়ি। ওপরে চলে যাওয়ার পরে আরে পরের দিন আমার আমার কাছে তখন 2,000 টাকা ছিল। পরের দিন ওই জায়গা থেকে আসছি ভাইয়ের না আমার আপু বাড়ি থেকে আসছি যে ওর সাথে দেখা করবো নোটটা নিয়ে। তো আসার পরে আমি 2,000 টাকা নিয়ে ওই যে জেলের দায়িত্বে যে আছে তাকে বললাম, কিন্তু কোনো ক্রমেই আমাকে দেখাইল। তো আমি করলাম কি, ওখানে অনেকক্ষণ প্রায় সকালে গেছি, রাত 10:11 দিকে ওই জায়গা থেকে আবার চলে এসেছি। ওই জায়গায় সারাদিন বসে রয়েছি, বসে বসে শুধু কাঁদছি, খুব কষ্টের ভিতরে ছিলাম। যাই হোক চলে এলাম এরকম। তখন আমরা তো জজ কোর্টে অ্যাপ্লাই করছি যে মেয়েকে সাইডে সারা দেওয়ার জন্য, মানে অনেক টাকা পয়সা ঘুরিয়েছি জজ কোর্টে, কিন্তু কোনো লাভ হয় নাই। পরবর্তীতে আমার ফ্যামিলি সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে ঢাকা আসলো। ঢাকা এসে ওইদিকে এক কোর্টে এক উকিলের সাথে কথা বললো, তো উকিলে চাইলে 45,000 টাকা, যেহেতু 45,000 টাকা দাও তাহলে একটা কাজ করে দেখো দেওয়া যায়। তো 45,000 টাকা দেওয়ার পরে আমার ফ্যামিলি তো আসলে দরিদ্রর ভিতরে আছে, আমি বললাম তো ওই টাকা টোকা সব কিছু মানে ধার করে যায়নি, তো কর্জ তারপর এরকম যে বলছি 45,000 টাকায় হ্যাঁ মাসে 5,000 টাকা বা 7,000 টাকা 10,000 এরকম দিতে হবে, এরকম একটা মানে ই করে আনে। টানার পরে 10 দিন খালি ঘুরেতেই আছে, 3 দিন পর পর ই দিতেছে, মানে এরকম মানে ঘুরেছে অনেক দিন ঘুরেছে। ঘুরানোর পরে তো পুরো বেতন হয়ে গেছি। তো একদিন বলল যে হ্যাঁ 45,000 টাকা দিছে, 45,000 টাকা দেওয়ার পরে ওর জামিন মানে মঞ্জুর হয়েছে। মঞ্জুর হওয়ার পরে
সেই ফোন থেকে বের করে দিবে?
হ্যাঁ সেই ফোন থেকে বের করে দিবে। আর এই জায়গার থেকে এরকম একটা মানে জজ এই জন্য করছে যে এই জায়গায় তো কোনো পাল্টা উকিল নেই, আর ওই এক উকিল আর কাগজপত্র ওইগুলো দেখাইছে, ওই যে দক্ষিণ যে বিষ মিষ খাইছে এগুলো সব কিছু প্রমাণ দেখাইছে। দেখার পরে সে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে প্রায় 1 সপ্তাহ লাগছে শুধু এই কাগজপত্র বাইর হইতে। তো এর ভিতরে ওয় প্রায় আর ওই মাস জেল খাটে, আড়াই মাসের কথা, আড়াই মাস জেল খাটে। এর ভিতরে আমি করলাম কি, ওরে যখন হয়তো প্রতি মাসে মাসে মানে ওই জায়গায় যাইতে হইতো, ওই জজ কোর্টে যাইয়ে আবার জিজ্ঞেস করতো জজে তুমি কার সাথে যাবা, 1 মাস পরে আবার নিল। তখন ওর সাথে যে মহিলা থাকে ওই মহিলার মানে ওর হাত পা ধুয়ে কান্দাকাটি করে যে আপনি একটু আমার আমার নাম্বার ফোন দিতে বলে, যে আপনি একটু ভাইয়ের নাম্বার ফোন দেন, ফোন দিয়ে বলেন আমার কথা যে আমি ভালো আছি, এর সঙ্গে আপনি কথাটা বললেন। তো সেই পুলিশে আমার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি তো কথা বলি, পরিচয় দেয়। তো আমি তো মানে পাগলের মতো হয়ে গেছি যে আমার তখন আমি ঢাকাতে ছিলাম, আমার আপু বাড়ি ঢাকাতে ছিলাম, আমার মানে আমার ভাইয়ে যে চলাফেরার জন্য যে টাকাগুলো দিত ওই টাকাগুলো আমি পুলিশকে মোবাইলে ভরে দিতাম। তো এগুলো টাকা ভরে দিতাম আর তারে মানে ডাইরেক্ট বোন বানাই দিয়েছি, কানাকাটি করতাম যে আপু যদি আপনার ছোট ভাই হইতাম তাহলে আপনি আজকে কি করতেন, আমার প্লিজ একটু হেল্প করেন, এরকম করতাম। যা টাকা পয়সা দিল আমি কিছু খাইতাম না, মোবাইলে ভরতাম আর তারে ভুলে দিতাম, এরকম।
কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে 2014 সালের ঘটনা। তারপর যাই হলো ওই জায়গা থেকে দিল, দেওয়ার পরে জজ বলে দিল যে মানে জামিন হয়ে গেল। জামিন হয়ে গেল, আমরা গেলাম, আমি আমার বড় ভাই আর মেজো ভাই গেলাম ওরে ছাড়াই আনার জন্য, যাই আনলাম। তারপরে আমাদের বাড়িতে চলে এলো।
এদিকে মেয়ের বাবা মা কি করছে?
এদিকে মেয়ের বাবা মার তো এখন কিছু করার নেই, কারণ
ওরা চেষ্টা করছিল না?
হ্যাঁ চেষ্টা তো করছিল,
আইনি পন্থায় চেষ্টা করছিল।
হ্যাঁ চেষ্টা করছিল,
মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল।
হ্যাঁ চেষ্টা, ওর মেয়ের সাথে যোগাযোগ করতে অনেকবার গেছে জেলখানায়। আমাদের সাথে যাও কালকে যে তোমাদের আবার নতুন করে বিয়ে দিতে চাই, সুন্দরভাবে একটা আয়োজন করতে চাই, কারণ তুমি আমার আর ওই ছিল আর বাপমার ভিতরে একটাই মেয়ে।
আচ্ছা
তাই ছিল। তো ওই বললো যে না এটা কখনোই, তোমরা যদি যেতে চাও তাহলে তারা আইয়া আমার ছাড়াই নিবে। তারপর তোমরা যদি অনুষ্ঠান করতে চাও তারপরে তোমাদের সাথে আমি যাবো না, এরকম একটা কথা বললো।
আচ্ছা,
তো আসার পরে
মেয়েটা আসলো আপনার?
জি, মেয়েটা বাড়িতে চলে এলো খুব সুন্দর ভাবে। আমার ফ্যামিলি তো আমার ওর সামনে বসে খুব ভালো পাইতেছে, কিন্তু যখন ও এর কাছে না থাকে এমন কথা বলতেছে, মানে কি বলবো, মানে
আপনাকে
জি আমাকে মানে কেউ চোখে দেখতে পারতেছে না। মানে আমি একটা ফ্যামিলির ভিতরেই হয়ে গেলাম যে আমার কারণে এত টাকা পয়সা গেল। প্রায় ওরা ছাড়ানোর ভিতরে প্রায় আমার ফ্যামিলি 3.5 লাখের মতো টাকা চলে গেল, ছাড়াছাড়ি, তারপরে মানে ইন্ট্রোটাল সবকিছু। তো আমার ফ্যামিলির তখন মানে 1 লাখ টাকাও মনে হয় ছিল না, এখন কেউ দেখতেছে না। তো ভালোই সংসার কাটতেছিল, এদিক করতেছে কি যে আমি সারাদিন চিন্তায় থাকতাম যে কি হয়ে গেল আমার লাইফটা, লেখাপড়া। তখন ট্রেনে পরীক্ষার টাইম এসে পড়ে, তো লেখাপড়ার তো কেউ টাকা দেয় না, আমার ফর্ম ফিল আপ করার জন্য বহু টাকা দরকার, প্রায় তখন 5,000 টাকা চাইছে মানুষ থেকে। তো আমার টাকা নেই, কি করব। যাই হোক, এরকম চলতেছিল পরীক্ষার বাকি যখন 7-8 মাস পড়তেছি, সারাদিন চিন্তায় থাকতাম। যখন সুলতানার সাথে থাকতাম তখন ওই কথা বলতো, আমি কথা বলতে ভালো লাগতো না, এই কারণে আমি সারাদিন চিন্তায় থাকতাম যে কি হলো আমার লাইফটা, এখন কীভাবে চলবে, বিয়ে করে ফেলাইছি, যখন বউতে চালাইতে হইবে, এরকম কাজ করতো। তো আমি করলাম কি, আমার ভাইয়ের সাথে, আমার ভাইকে বিজনেস করতো, তো তার সাথে যাইতাম। যাওয়ার পরে দেখা যেত আমি এরকম প্রায় তার সাথে 5-6 মাস থাকছি, তো 5-6 মাসের ভিতরে আমার এই একটা টাকাও দিত না, প্লাস মানে সুলতানাকেও কিছু দিত না। সুলতানাকে আছে না যে একটা লিপস্টিক, তারপরে এগুলো যেগুলো লাগে মানে চলার জন্য, এগুলো কিছু দিত না। তো ওইগুলো আমার ভিতরে কাজ করতো যে ওর জন্য তো আমার কিছু করতেই হবে। তো আমি করতাম কি, আমার একটা কুকুর ছিল, তো আমি যাইতাম এক দোকানে, আমার সবাই চিনতো বাজারের, প্রায় মানুষই চিনতো, বাজারে সবসময় থাকতাম। তো যাইতে যাই বলতাম যে ভাইয়া আপনাদের দোকানে বাসি রুটি আছে? বলতো কি করবা, আমি কুকুর খাওয়াবো। তো আমি বাসি রুটি নিয়ে আসতাম, নিয়ে আসার পরে কুকুরের দিতাম আর আমি খাইতাম। আমি খাইতাম দুপুরবেলা, আর আমার ভাই আমার 40 টাকা দিত দুপুরে খাওয়ার জন্য হোস্টেল যাই, আর ওই টাকাটা আমি রেখে দিতাম, রেখে দিয়ে আর আমি ওইগুলো দিয়ে মানে কিছু কিনতাম, কিনে সুলতানার জন্য নিয়ে যেতাম। এটা আসলে আমার এই কথাগুলো কেউই জানে না, শুধু দেবেশবীর মানে শ্রোতারাই জানবে এগুলো। তো যাই হোক, বাসি রুটি খাইতাম, বাসি রুটি খাইয়া টাকাগুলো প্রায় 200-300 টাকা হইতো, ওইগুলো দিয়ে আমি আর একটা মেকআপ কিনে দিতাম, এগুলো কিনে দিতাম। এদিকে ওর সাথে আমি ভালোভাবে কথা বলতে পারতাম না, বা মানে রাত্রে গেলে
রাত্রে যাইতাম
যে স্বামী স্ত্রীর ভিতরে যে একটা কথা হয় মিলনের কথা, ওই কথাগুলো আমি বলতে পারতাম না। এই কারণে যে সারাদিন আমি টেনশনে থাকতাম যে কিভাবে আমি চালাইতে পারি, আমি নিজের জীবনটা কিভাবে করতে পারি। আমার তো লেখাপড়া তো ছাড়াই যাবে না, লেখাপড়া করতেই হবে। ওর ভাইটা আমার যতটুকু অবহেলা করছে, আমার যদি কোনোদিন মাইনে নেয়, আর আমি যদি অশিক্ষিত হই তাহলে তো আমার মাইনে নেবে না। আর ওর দুটো ভাই মানে শিক্ষিত, একজন বিএ নষ্ট পরে একজন অনার্স, এরকম তো আমার তো শিক্ষিত হইতেই হবে, এরকম একটা মানে চ্যালেঞ্জ কাজ করে ভিতরে। তো আমি বই নিয়ে যেতাম আমার ইতে দোকানে। তো এরকম চলার পরে ওয়াই করতে গিয়ে আমি এরকম প্রায় 3-4 মাস ওয়াই আমার সংসার থাকে, থাকার পরে ওয়াই একটা ছেলের সাথে কথা বল তুমি কি সুন্দর কথা বলতেছো? বলতেছি না, তো বলতেছে তার সাথে কথা বলতেছি, যে কথাগুলো বলতেছে ওইগুলো আমার কাছে বললো। তো বলার পরে আমি তো বাড়িতে এসে জিজ্ঞেস করলাম যে তুমি এরকম এরকম করছো, আমি জানিয়ে ফেলেছি, কিরকম জানছো? যে আসলে আমি তোমাকে ভালোবাসি, তোমার মনের খবর আমি জানবো না, তুমি এরকম এরকম করো, অনেক কিছু বললাম। বলার পরে দেখা গেল যে ও একটু রাগারাগি শুরু করে দিয়েছে, ও এখন আমাদের বাড়ি থেকে চলে যাবে। আর তখন ওর বাপ মায়ের মানে মাইনে নেয়নি, চলে যাবে ডাইরেক্ট আমাদের ঘর থেকে বাইর হয়ে গেছে,
রাগারাগি করে
রাত প্রায় 11:12 দিকে বাইর হয়ে গেছে। আমার ফ্যামিলি ঘুমাইতেছে, চলে গেছে, পুরো রাস্তা চলে গেছে, চলে যাইবে, কোনোভাবেই থাকবে না। আমি ডাইরেক্ট করে মানে কি বলবো, আমি বলতেছি দেখো তোমার কি বলবো, আমি স্বামী তো কখনোই স্ত্রী পাওয়া দেয় না, তো আমি মানে সেই কাজটার যদি এরকম বললাম যে অনেক রিসার্চ করছি যে আসলে তোমার পাউডারে বলছে হাত দুইয়ে ধরি তুমি যাই না, আমার ফ্যামিলিটা তুমি নষ্ট করো না, আমার জীবনটা তুমি নষ্ট তো হয়েই গেছে, যদিও কষ্ট আমার জন্য সব কিছু অনেক কিছু কষ্ট, কিন্তু আমি সেগুলো স্বীকার করি, কিন্তু এখন যাই না। যাই হোক, আমার এরকম এরকম করে আমি এদিকে মানে খুব খারাপ লাগতো আইসিয়া। আমি জীবনে কখনোই সিগারেট খাইনি, তখন আমি সিগারেট খাওয়া আরম্ভ করি, আস্তে আস্তে সিগারেট খাই, একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপর আমার ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ডের সাথে, খারাপ ফ্রেন্ডদের সাথে, তখন আর ভাই আমার মারার জন্য মানে প্রচুর চেষ্টা করে। তখন আমি ভাবলাম যে ওর ভাইরা মারবে, তো আমার একটা সেরকম মানে পাওয়ার দরকার, তো আমি ওই জায়গায় রাজনীতির সাথে জড়িত হয়ে গেলাম। যাওয়ার পরে ওই জায়গায় খারাপ ফলাফল ছিল, তাদের সাথে মিশতাম, তাদের সাথে মাঝে মধ্যে গাঁজা খাইতাম, গাঞ্জা খাইয়ে তো সহ্য করতে পারতাম না, খুব আতাল পাতাল করতাম। ওই এক জায়গায় বসে ওই জায়গায় বুঝে অনেক টানিমিল করতাম। তো আবার মাঝে মধ্যে দেখা গেলো যে পার্টি হতো, অনেক ছেলে মেয়ে আসতো, পার্টি ডান্স হইতো, ওই জায়গায় মজা টজা হয়ে যায়, তারপর ওই জায়গায় আবার মদ খেয়ে যায় করতাম। তো ওই জায়গায় মানে পুরো জড়িত হয়ে গেছি রাজনীতির সাথে। ওই জায়গার যে মেইন ছিল রাজনীতি, যার সাথে করতাম থাকতাম, সে মানে এখন আমার পুরোপুরি এখন ইউজ করতেছে। আমার করত কি যে ই থাকতো, ওই খাবার দিত, খাবারের সাথে খাবারের ভিতরে গাঞ্জা দিয়ে দিত। গাঞ্জা তখন আমার বলতো যে তুমি এটা ইতে যাবা, ওই মাওয়া যাবা, এই মাওয়া ছিল এরকম একটু লোক, নাম্বার দিয়ে দিত, কন্ট্যাক্ট করতো যে এইটা যাই এইটা দিয়ে যা। তখন আমি তো জানি না, আমি বাটি খাবার বাটি আছে না, খাবার বাটি খুলে রাখতাম যে এটার ভিতরে মানে ইতি আছে, খাবার আছে। কখনো কখনো ভাত দিয়ে দিত, তারপর উপরে তরকারি দিয়ে দিত, সেই ভাতের ভিতরে আবার গাঞ্জা দিয়ে দিত পোটা বলে বড় বড় বাটিটা। তো ওগুলো আইনে আবার আমি কন্ট্যাক্ট করতাম। তো যাই হোক, আসটা এরকম প্রায় অনেক দিন দিছি। দেওয়ার পরে এগুলো নিয়ে দিতাম মাওয়াতে, মাওয়াতে ওই জায়গায় এক লোক আসতো, নিয়ে যেত। তো ওই যে আমি বুঝি নাই, একদিন মানে হঠাৎ করে একদিন মানে তরকারির ভিতরে কিছু মানে পিস্তলের গুলি দিয়ে দিছে, পিস্তলের গুলো। আর তখন তো আমি পুরোপুরি মানে গান্ধী ইয়াবার সাথে পুরোপুরি জড়িত হয়ে গেছি।
আপনি ইয়াবা নিতেন
না? ইয়াবা নিতাম না, তো ইয়াবা আমার ফ্রেন্ডরা নিত। তো ইয়াবা বাদে আর একটা ট্যাবলেট নিতাম, মানে ওইটা খাইলে মানে
ড্রাগ নিতেন।
জি জি জি,
মোটা কথা হচ্ছে এটা।
তো ওই মানে ই দিয়ে দিত, পিস্তলের গুলিগুলো দিয়ে দিত, ওইগুলো দিত কি তরকারি ভিতরে একটা পলিথিন করে যান, পলিথিনটা ই করে যেত, পলিথিনটার উপরে আবার তরকারি দিয়ে দিত। তো আমি একটু মনে করলাম যে এইগুলো বুঝি না, এগুলো কে দেয়, এগুলো ওই জায়গার থেকে এদিকে পাঠিয়ে দেয়, তো আমি কি করবো, আজকে তরকারি খাই ফেলাম, কিছু তরকারি খাইয়ে তারপরে দিই, খুব পেটে খেতে লাগছে। তো আমি করলাম কি খাইতে খাইতে নিয়ে ছাড় দিলাম, দেখি পলি মানে পলিথিনের ভিতর মতো লাগতেছে। তো বাহির করলাম, বাহির করে দেখতেছি যে
কতগুলো ছিল,
ছিল প্রায় কতগুলো বলবো আসলে কি আনুমানিক বলবো, মানে এতগুলো ছিল।
ওকে, হাতের আন্দাজ দেখে বুঝতে পারছি
এতগুলো ছিল। তো ওগুলো দিয়ে এলাম। তো একদিন এরকম আবার নিয়ে যাচ্ছি, একদিন আমি যখন লেবুখালি ফেরি করে নিচ্ছি, শুনছি
তখন আপনার বউ কোথায়, আপনার বাড়িতে?
হ্যাঁ, বাড়িতে।
এর আগে তো গন্ডগোল শুরু হয়েছে তার সঙ্গে?
হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল শুরু। তো এদিকে আমার ওর বাপ মা আমাদের বাড়িতে আসলো, আয়া এসে বললো যে আমরা ঠিক আছে মেনে নিছি এরকম এরকম, যে মানে খুব একটা ই বলো, আমার জামাই টামাই ডাকতেছে অনেক কিছু। আমি মাঝে মধ্যে যাইতাম মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতাম, কোচিং করতাম, পরীক্ষার বাকি চার পাঁচ মাস এরকম টাইম। তো এরপরে মানে একদিন আমার রাত্রি আসতেছি লেবুখালি ফেরিতে, তখন লেবুখালি ফেরিতে র‍্যাব ছিল। তো এটা ঘটনা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দিকে গেছিল একবার, তখন মানে রাত্রে দিনে সবসময় র‍্যাব আসতেছে, তো র‍্যাবের সাথে কুকুর থাকে না, কুকুর। তো আমি বললাম কি আমি রাত্রে দাঁড়িয়ে রয়েছি ওই ভাতের বাটিটা নিয়ে, এরকম দাঁড়িয়ে রয়েছি মানে ভাতের বাটিটা রাখছি ফেরির উপর দাঁড়িয়ে রয়েছি, ফেরির মানে পানির উপরে, আর আমি ফেরির উপর দাঁড়িয়ে রয়েছি। তো কুকুরটা আমার দেখে মানে ঘেউ ঘেউ করে ফলাইছি, আমি তো ভয়ে পুরো একদম নিস্তব্ধ, আমার হাতে থেকে মানে বাটি দেওয়া পড়ে গেছে আন্ধারের ভিতর, তো দেখতে পারে নাই। র‍্যাব আসলে, র‍্যাব আসার পরে ডাইরেক্ট মানে আমি ওই জায়গা থেকে ভয়ে আমার এক পাওয়া ডাইরেক্ট ইঁচে পড়ে গেছে পানির ভিতরে, মানে ফেরি থেকে পড়ে গেছে। তো র‍্যাবে দৌড়ে উঠেছে, র‍্যাবে দৌড়ে দেওয়ার পরে মানে তারা তো মাইন্ড করে ফেলাইছে, তারা তো দেখে নাই যে আমি ওইটা পড়ে গেছি হাতে থেকে। ওইটা পড়ে যাওয়ার পরে আসতে র‍্যাব আসতে, র‍্যাব আসার পরে বলতেছে আমার এই শ্বাস করছে, শ্বাস করার পরে আমার পরে সিগারেট পরে জিজ্ঞেস করলো তুমি এত ছোট, তুমি সিগারেট কামান, আমার চর দিল অনেকগুলো, এটা কখনই করবো না, আজকে তোমার সাথে কি ছিল, তুমি কি করছো, নাহলে এটা কিভাবে হইলো। তো আমি আমার সাথে কোনো প্রমাণ পাই নাই, যদি ওই পড়ে গেছে। পরের দিন গেলাম, যাকে বললাম যে আমার এই মানে পাঠাইতেছে এই বসে এগুলো কাজ করাইতেছে, তার কাছে বললাম যে এরকম এরকম হয়ে গেছে, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না, সে মনে করতেছে যে আমি এগুলো বিক্রি হয়ে গেলাম কেন, সে আবার আমাকে মানবে কিছু করা কোনো এখন মানবে যে এটা মিথ্যে কথা বলছে। তো এগুলো মানে ওই জায়গায় চলতেছিল, আমি ওই জায়গা থেকে এখন আমি বলতেছি যে আমি আপনার এইসব সাথে জড়িত হবো না, আমি ঢাকা চলে যাব। তো আমি ঢাকা চলে আসলাম, ঢাকা চলে আসিয়া মানে মাদ্রাসায় পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট হলো, এখন ভর্তি হবো কোথায়, ঢাকা চলে এলাম। ঢাকা চলে আসার পরে একটা মসজিদে চাকরি নিলাম, মসজিদে চাকরি করতেছি।
মসজিদে কি করতেন?
মসজিদে আজান টাজান দিতাম, ওই জায়গা থেকে আমি 11,000 টাকা পাই। ওদিকে আবার হয়েছে কি, সুলতানার বাবা মা নিয়ে গেছে।
আচ্ছা,
সুলতানাকে মানে সুলতানার বাবা মা জানে যে আমাদের মধ্যে একটা ভালো একটা রিলেশন আছে, তো সুলতানা বাবা মা ওরে চাইতেছে ফিরে যেতে, যে তুমি ফিরে আসো, কিন্তু সুলতানা এখন মুখে বলতেছে না, মুখ স্বীকার পাইতেছে না যে আমি ওই ছেলের সাথে যাব না, কিন্তু ভিতরে ভিতরে আমার উপর একটা ক্ষোভ। আর এদিকে তো আমার চোখ মানে আস্তে 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 আমার এই যে সাদা রাজাটা, এটা তো একদম পুরো সাদা হয়ে গেছে ওর কারণে। আর মানে এরকম হওয়ার পরে আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে এসে চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে আমি রোজার মাসে 11,000 টাকা পাই, 11,000 টাকা পাওয়ার পরে ভর্তি হই আমার নিচের টাকা দিয়ে। আমার ফ্যামিলি তো আমার জিগেই না আর বাইরে, আমার এখন মানে ফোনই দেয় না, ফোনই দেয় না, আমার মা মাঝে মধ্যে ফোন দেয় কথা বলে। তো আমি করলাম কি 11,000 টাকা পাইলাম, ভর্তি হইলাম, ভর্তি হইতে প্রায় 2-3 হাজার আমি ডিপ্লোমা ভর্তি হইলাম বরগুনা ওই জায়গাতে। ভর্তি হওয়ার পরে প্রায় 4,000 মতো চলে গেল, আমার নিজের কিছু ছিল, তাই আমি 7,000 টাকা আমি আমার মার কাছে পাঠিয়ে দিলাম। মায়ের নিল, নিয়ে তো আমাকে ফোন দিল, ফোন দিয়ে অনেকে বললো আমার ভাইরা তো আমার জিগেই না। তো আমি করতাম কি এই বই কিনুন, এখন আমার বই আমি এখন ওই জায়গায় ভর্তি হয়েছি, ডিপ্লোমায় ভর্তি হয়েছি, এখন চিনতে পারলাম যে না আসলে ডিপ্লোমায় ভর্তি হবো না, আমি মাদ্রাসা লাইনে ভর্তি হবো, মাদ্রাসায় পড়ালেখা করবো। তো চিনতে পারলাম যে এখন ওই জায়গায় ভর্তি হয়ে গেছে, আমার টাকা পয়সা শেষ, এখন কোথায় যাবো টাকা পয়সা পাবো? তো যে টাকা পয়সা পাইছি মায়ের আমার আমুরে দিয়ে দিয়েছি, তো সে ঘর ছেড়ে ফেলেছে, তার কাছে চাইছি, সে বলছে আমার কাছে নাই, এরকম একজনের ধার পাইতে দিয়ে দিছি। আমি বললাম আমার কি দেওয়া যায়, বলছে না, বলতেছে তুমি, আমি বললাম যে আমি লেখাপড়া করবো না, সেটা তোমার ইচ্ছা, এরকম মানে ফ্যামিলি তো জিগেই দিয়েছে না। তো আমি করলাম কি এখন বই কেনা লাগবে, আমি বই কেনার জন্য করতাম কি ওই যে রোজার মাসের পরে আবার কিছুদিন থাকি ওই জায়গায়, বা মানে 12 দিন আমার গ্যাপ ছিল ওই জায়গায়, 12 দিন আগে আসছিলাম। তো আমি মনে করছি যে রমজান মাসটা যাওয়ার পরে আরো 12 দিন থেকে যাই, 12 দিনে 1,200 টাকা দিল। তো ওই জায়গায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, তার কাছে গেলাম, যাইয়া তারে ডাকে নিলাম, মানে দোতলার উপরে দাঁড়িয়ে ডাকে নিলাম যে কাকা আপনার সাথে কথা আসতে পর পাও ধরলাম, পাও ধরে অনেক কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরে তারপর আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি মাদ্রাসায় ভর্তি হতে চাও, তো মাদ্রাসায় যে টাকা লাগে আমি দিয়ে দেবো। মাদ্রাসায় আসলাম, মাদ্রাসায় এসে তখন সে আমাকে 1,000 টাকা দিল, 1,000 টাকা দেওয়ার পরে মাদ্রাসায় আসলাম, মাদ্রাসায় প্রিন্সিপালের কাছে আসলাম, এসে বললো যে তোমার 2,000 টাকা লাগবে ভর্তি হতে। তারপর আমি তার 500 টাকা দিলাম, 500 টাকা দিয়ে আমি কানাকাটি করলাম যে আসলে আমার কেউ নেই, যদি আপনি আমার ভর্তি করেন লেখাপড়া চালাতেন তাহলে আমি লেখাপড়া করতে পারবো। এই জন্য আমার রিসিক আছে, 500 টাকা দিয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ক্লাস করতেছিলাম, তো এই জায়গা থেকে আমি ঢাকা আসলাম। ঢাকা মানে থাকার মতো কোনো জায়গা নেই, আমার এক দু সম্পর্কের মামা তাদের বাসায় থাকতেছি। তো যেটা করলাম কি ওই আমার যে দু সম্পর্কের মামি ছিল তিনি আমার একদম চোখে দেখতে পারেন, সে অন্য একটা ছেলেকে কী জন্য আমার আমাদের বাসায় থাকবে, কী করবে, খাইবে, তো এগুলো যেন আমি কী করতাম কি দুপুরে খাইতাম না, মানে মাঝে মধ্যে খাইতাম না, না খাই থাকতাম, না খাই না খাই থাকতাম। তো আমার এখন সুলতানার কাছে আমি যদি ফোন দিই, সুলতানা বলতেছে যে তুমি আমার কাছে কখনই ফোন দিতাম।
সুলতানা এখন কোথায়?
সুলতানা এখন তাদের বাড়িতে।
ওকে,
বলছে কখনই ফোন দেবো না
সুলতানা, তো ধাম করে বলতে পারে না যে কখন
না। এটা তো এই
জন্য এক মিনিট, প্রথম কথা হচ্ছে যে আপনাকে সে এত কিছুর মধ্যে যখন সে সেই ফর্মে ছিল তারপর আপনার ফ্যামিলির কথা বলেছে, সব কিছুর উপরেও আপনার ফ্যামিলির কাছে এসছে, আপনার ফ্যামিলিতে থাকার চেষ্টা করেছে, এখন এমন কি হয়ে গেল যে সুলতান আপনাকে বলছে যে ফোন দিবে না? আপনি আপনার জায়গা থেকে অনেস্ট জায়গা থেকে বলেন যে আপনি কি ভুল করেছেন, কি অপরাধ করেছেন, কি ভুল ছিল?
এটার অপরাধ মেইন আমি যেটা দেখতে পারতেছি যে ওর সাথে আমি ভালো একটা মানে কথা শেয়ার করতে পারতাম না।
কেন পারতাম না?
পারতাম না, ওই যে আমার ভিতরে একটা চিন্তা সবসময় কাজ করতো।
কি চিন্তা কাজ করতো?
চিন্তা কাজ করতো যে আমি ওরা কীভাবে চালাম, তারপর আমার ফ্যামিলি তো আমার আমার জন্য একদম গেছে, আমার ফ্যামিলি কিচ্ছু নাই।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, জাস্ট নোট দিস, একটা সময় গিয়ে ইমোশন আসলে ইকোনমিক ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করে। বিয়ের আগ পর্যায়ে আকাশ তুমি, বাতাস তুমি, পাতাল তুমি, সবকিছু তুমি, না খেয়ে গাছতলায় সংসার করবো। কিন্তু বিয়ের পরে রিয়েল সিচুয়েশনে গিয়ে ওর বয়স এখনো 16 হয়নি, ও 16 বছর বয়সেই উইদিন 3-4 মান্থের মধ্যে ফেস করা শুরু করেছে আমি আমার বউকে কীভাবে চালাবো। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। যারা আজকে কিশোর আছো, যারা ওর মতো আছো, তারা একটু শোনো এবং ভালো করে শোনো, পরপর শোনো আজকের এই অনুষ্ঠানটি, যাতে তোমাদের জীবনে এই ভুলগুলো কখনো না হয়। ওকে, বলুন তারপর আপনি এগুলো নিয়ে আপনি ঝগড়াঝাটি করতেন আপনার ওয়াইফের সঙ্গে?
ঝগড়াঝাটি এরকম হতো যে তুমি কেন ওই ছেলের সাথে কথা বলবে,
ওই ছেলের সাথে কি কথা বলবে, আপনি হাত ধরে ধরেছেন?
হ্যাঁ, ওটা আমার আমার এক ভাবি বলছে।
আপনার ভাবি বলেছে? আপনি নিজে কখনো প্রমাণ পেয়েছেন?
না, আমি কখনো করি, আমি আমি সেই ছেলের কাছে ফোন দিয়েছি পরবর্তীতে।
ওকে, কি হচ্ছে দাদা?
সেই ছেলে হইছে মানে ওই জেলখানা যাওয়ার পরে ওর সাথে যারা থাকে সেই মেয়ে মানে ওর একটা ফ্রেন্ড ছিল, সেই রকম থাকা অবস্থায় সেই ফ্রেন্ড ওরা বলে দিল যে সেই ফ্রেন্ড আবার সম্পর্ক ছিল সেই ছেলের সাথে।
ওকে,
তো তখন বলে দিল তুমি সেই ফোন থেকে বের হতে পারো, বের হয়ে
তাহলে ওই আমার আমার বয়ফ্রেন্ড কে বলো আমি ভালোবাসি বা কিছু একটা
এরকম।
তো ওর সাথে কথা বলতে গিয়ে আপনার ওয়াইফের ওই ছেলের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল।
আর এটা আমি ওর শুনলাম, পরবর্তীতে নাম্বারটা কালেক্ট করলাম যে আচ্ছা ঠিক আছে মানে এই ছেলে নাম্বার দাও, অনেক মানে অনেক কিছু করার পরে নাম্বারটা দিল আমাকে। দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আমি জিজ্ঞেস করলাম যে ওর আমি বড় ভাই, পরিচয় দিলাম আমি সুজানা বড় ভাই, তুমি কি তার সাথে রিলেশন করো না আমি কথা বলো। বলতেছে যে আমি ওর সাথে রিলেশন করি না কিন্তু ওর আমার ভালো লাগে কথা বলি, মানে এরকম মানে পুরোপুরি বলতেছে না জিনিসটা ভাল লাগে যে ওই তোমার সাথে কথা বলে প্রতিদিন, মানে প্রতিদিন কি কথা বলে? বলতেছে হ্যাঁ প্রতিদিনই কথা হয়। আমি এদিক থেকে আইসে জিজ্ঞেস করছি যে তুমি আজকে কথা বলছো এরকম ছেলেটার সাথে? বলতেছে পুরো না
আপনি সন্দেহ করতেই পারেন। কিন্তু একটা জিনিস বিশ্বাস রাখা উচিত ছিল, যেই মানুষটা আপনার জন্য এত বড় একটা ডিফিকাল্ট সিচুয়েশনে থেকে আপনার পুরো ফ্যামিলিকে বাঁচিয়ে দিল, সেই মানুষটার একটা ফোন কল নিয়ে, একটা ফোনে কথা বলা নিয়ে আপনি তাকে সন্দেহ করছেন। রাত 11টার সময় সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, সে আপনার সঙ্গে সংসার করবে না। আপনি সত্যি করে বলেন তো আপনি তার গায়ে হাত তুলেছেন এই বিষয়টা কেন্দ্র করে?
শুধু মানে রাগারাগি হইতো।
রাগারাগি করতেন?
আর আমি বলতাম যে যদি আমার লাইফের কিছু হয়ে যায় তাহলে তোমার ভাইরে মাইরে ফেলাম,
এগুলো বলতেন বাজে বাজে কথাবার্তা।
আর ভাই আমার মারার জন্য চেষ্টা করেন, আমি এটা বলতাম যে তোমার ভাই তো আমার এতে
সংসার যেখানে সুন্দর হওয়ার কথা, দ্যাট ইজ ইম্পসিবল বিকজ অফ এজ। ওকে, যে জটিলতা তৈরি হলো, তারপরে এই মেয়েটা চলে গেল। কবে চলে গেল আপনাদের ফ্যামিলি থেকে?
চলে গেছে দেড় মাসের মতো।
এখন আপনাদের ফ্যামিলি থেকে দেড় মাসের মতো চলে গেছে, কি বলে গেছে লাস্টে?
লাস্টে আসলে বইলে গেছে বলতে এরকম না, ওই বলতেছে ওই এখনো মানে কেউ ওর ফ্যামিলি আমার ফ্যামিলি জানে না এই ব্যাপারটা।
আপনার ফ্যামিলি এখনো জানে না যে আপনাদের মধ্যে দ্বন্দ্বের কারণে চলে গেছে? আর ওর ফ্যামিলি কি চাচ্ছে?
ওর ফ্যামিলি চাচ্ছে যে ও ভুলে যাক,
ও আপনাকে ভুলে যাক, মানে আপনাকে ডিভোর্স দিয়ে দিক।
সত্যি
কি চান আপনি ফিরে আসুক? আপনি এখনো তাকে লাভ করেন?
লাভ করি।
কি ধরনের লাভ করেন?
আমার ভিতরে এইটাই কাজ করতো যে আমি যত কিছু করি আমার ভালো লেখাপড়া করি, আমার ভাইয়ের সমতুল্য হইতে হইবে, তারপর আমাদের সংসার হবে সুন্দর।
কার সমতুল্য হতে হবে?
ওর ভাইদের সমতুল্য।
ওর ভাইদের সমতুল্য হলে তারপর তোমার সংসার সুন্দর হবে, কে বলেছে আপনাকে এসব?
এটা আমি নিজে নিজে
কথা নিজে নিজে ফিল করি।
আমার যত আমার বলছে অশিক্ষিত, পরে ক্লাস নাইনে এটার সাথে যাই কি করবি, তো আমার ভিতরে এখন কাজ করতেছে। তো আমি আসলে মানে আমার বলতেছে কানা।
আপনাকে কানা বলে আপনার স্ত্রী, যার হাতের চড়ের কারণে আপনার ডান চোখ শেষ হয়ে গেছে? আমি এত কমপ্লেক্সিটির মধ্যে যেতেই চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই আজকের এই স্টোরিটা শোনার পরে। বয়স অনেক বড় একটা ফ্যাক্ট, ইমোশন বয়সেই আসবে, বয়স সন্ধিকালেই আসবে, কিন্তু সেই ইমোশনাল ব্ল্যাকমেইলের জন্য পরিবার সেই ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় বিপদের মুখে ঠেলে দেবে এবং সেটা মেনে নিবে, যত কিছু করুক না কেন, ব্ল্যাকমেইল করুক, সে বিষ খেয়ে মরে যাবে, এটা না করলে অমুক করবো তমুক করবো, লেট দেম ডাই, মরে যাক দরকার হলে, তারপরও তাদের জন্য পুরো ফ্যামিলিকে এভাবে মানে একেবারে মেরে ফেলতে হবে, এবং ফ্যামিলি যেহেতু এটাতে জড়িয়ে গেছে, সুতরাং আমাদের কমিউনিটি বা আমাদের সামাজিক যে ব্যবস্থা সেখানে দুই নম্বরই করে অনেক কিছুতেই ছাড় পাওয়া যায়, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, একটা ফ্যামিলি পথে বসে যাবে এবং তারপর তাদের মধ্যে জটিলতা তৈরি হবে, এটা তো খুব স্বাভাবিক, কারণ তারা এখন পর্যন্ত টিনেজার, তাদের মধ্যে মনোজাগতিক ঝামেলা তৈরি হবে এবং এই ঝামেলা তৈরি হলে এটা একটা যে বিশাল বিস্ফোরণ এবং এটা যে বাস্ট হবে এটাই স্বাভাবিক। আমরা এখন সেদিকেই নিয়ে যাচ্ছি এই স্টোরিটাকে এবং সেটা জাস্ট হওয়ার অপেক্ষায় রয়েছে। কথা হলো যে ও ওর ভুলটা বুঝতে পেরেছে, মেয়েটাও তার ভুল বুঝতে পারবে আর কিছুদিনের মধ্যে, ইনফ্যাক্ট অনেকখানি বুঝে গেছে দুজন, কিন্তু যেই ভুলটা আমরা করলাম পরিবারের জায়গা থেকে সমাজের জায়গাটা থেকে, সেই ভুলটা সেই ভুলের খেসারত কি হতে পারে, দ্যাট ইজ আনথিঙ্কেবল, সেটা আপনি আপনার জায়গা থেকে চিন্তা করুন। এবং বিশেষ করে আমি মনে করি যে ক্লাস সিক্সে প্রেম হয় না বাংলাদেশে, কিংবা ক্লাস ফাইভে ক্লাস থ্রিতে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ টোটালি ফলস। প্রেম হইতেই পারে, ভালোবাসা হইতেই পারে, ভালো লাগা থাকতেই পারে এবং এটা প্রকৃতিগতভাবেই সত্য, অনেক অল্প বয়সে এটা মনের মধ্যে চলে আসতে পারে, কিন্তু সেটাকে প্রপার গাইড করা, সেটার দ্বারা কোনো ধরনের ঝামেলা তৈরি না করা, বারবার বোঝানো ছেলেমেয়েদেরকে, সুন্দর করে গাইড করা,
এই জিনিসগুলো না হলে এটা যে পরিবারের জন্যই একটা বড় ধরনের বিষ পড়া হতে পারে সেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা। আমি শুধু কিশোর কিশোরদেরকে বলতে চাই, আমি পরিবার নিয়ে, সমাজ নিয়ে, কমিউনিটি নিয়ে কিছুই বলবো না, কারণ তারা সবসময় অনেক বেশি চাইল্ডিশ অ্যাটিটিউড করে। যারা আজকে কিশোর তারা ওর মতো যারা বয়সে তাদেরকে শুধু একটা কথা বলছি, তোমরা এই স্টোরিটা খুব ভালো করে শোনো। ওদের দুজনের মধ্যে প্রেমের অভাব ছিল না, কিন্তু বাস্তবতা ওদেরকে আজকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে। যে কিশোরই হও না কেন, যাই হও না কেন, তোমাকে সমাজে বসবাস করতেই হবে। প্রেম রোম্যান্স একটা স্টেজ পর্যন্ত থাকে, কিন্তু সেটা বাস্তবের মুখোমুখি দাঁড় হবেই, এবং সেটা যদি তোমার রোম্যান্স দিয়ে মোকাবেলা করতে না পারো, ম্যাক্সিমাম পারে না, এবং তখন তোমার জীবনটা অনেক বেশি দুর্বিষহ হয়ে যেতে পারে। সুতরাং আজকের এই আলামিনের কাছ থেকে, বিশেষ করে অ্যাডলেসেন্স পিরিয়ডে যারা আছো বয়সের বিকালে, তাদের অনেক বড় কিছু শেখার আছে। প্লিজ এরকম কোনো ভুল করো না। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের আলামিনের জীবনের অপ্রিয় সত্য। আমরা এবার আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি আছেন তার মুখোমুখি হতে চাই, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, এতক্ষণ তো শুনলেন আপনি, তো কি বলার আছে আপনার?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সকল শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে অতিথি আলামিনের সম্বন্ধে কিছু আমার মূল্যায়ন রাখতে চাচ্ছি। আমি প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি যে আমাদের দেশে না সব বেশি হচ্ছে, কিন্তু ইদানিং আমাদের দেশে অল্প বয়সে বা টিনেজ বয়সে ছেলে মেয়েদের ভিতরে যে আবেগগত সম্পর্কগুলি তৈরি হয় সেগুলি কিন্তু তুলনামূলকভাবে বোধ হয় বেড়ে গেছে, এবং এই এই জিনিসটা আমাদের যারা পরিবারের গার্জিয়ান আছেন বা সমাজবিদ আছেন তাদের একটু লক্ষ্য রাখার ব্যাপার আছে। সবসময় হয়তো নারী পুরুষ বা মেয়ে ছেলের ভিতরে একটা আবেগগত সম্পর্ক হতো, কিন্তু এখনকার ব্যাপারে এই সময়ের জীবন ব্যাপারে এই ব্যাপারটার হার যেমন বেড়ে গেছে এর কমপ্লেক্সিটি জটিলতা তেমন বেড়ে গেছে। আমাকে যেমন ভাবতে হবে কেন এতটা এত মানে দ্রুত এবং জটিলভাবে এই এই তথাকথিত অল্প বয়সের ট্রেনটা এভাবে বেড়ে যাচ্ছে। এরপর আমি যেটা বলতে চাই যে আলামিনের ব্যাপারে যেটা হয়েছে, লক্ষ্য করার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের দেশে ছেলে মেয়েদেরকে আমাদের সন্তানদেরকে আমরা কি চাই, আমরা চাই পড়াশোনায় সে ফার্স্ট হোক, দুইটা ব্যাপারে নিজেরা আমরা এতভাবে উদ্বুদ্ধ করি যে জিপিএ ফাইভ যদি পালে হবে না আরো গোল্ডেন পেতে হবে বা একটা ক্লাসে এক নম্বর বা থাকতে হবে, সবচেয়ে ভালো থাকতে হবে, কিন্তু আমরা অনেক সময় গার্জিয়ানটা এদেরকে আমরা পুশ করে দিই, তাদের ভিতরে এমনভাবে কিছু মেসেজ দিয়ে দিই যে তোমাকে যেভাবেই হোক তোমাকে সর্বোচ্চ নম্বর পেয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে। এটা গার্জিয়ানদের তরফ থেকে আমি একটু সতর্ক করে দিই যে এইভাবে কিন্তু ছেলে মেয়েদেরকে যদি অতিরিক্ত তথাকথিত ভালো রেজাল্টের জন্য এইভাবে যদি প্রলুব্ধ করা হয় তখন তারা অনেকের ক্ষেত্রে যেটা হয় এত বেশি চাপ তাদের নিতে হয়, আমাদের আমরা যে রোগী যেগুলি পাই যে তারা ভেঙে পড়ে, তাদের হাত দিয়ে ওই যতটুকু তারা ভালো রেজাল্ট করতে পারতো ততটুকুই করতে পারে না, আরো খারাপ হয়ে যায়। এটা এটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, কিন্তু আলামিনের মতন কিছু লোক আছে যারা কিন্তু ওই প্রতিযোগিতায় শিখতে না পেরে নিজেরা ভেঙে পড়ে না, বরং প্রতারণা এবং ফলসা তৈরি আশ্রয় নেয়, যেটা এই বয়সে নেওয়ার কোনো কথা নয়। অথচ আমরা এই প্রতারণা শিখালাম ছোটকালেই, তার মাথায় তখন বুঝতে এসেছে যে আমি এই দ্বিতীয় যে মেয়েটাকে দ্বিতীয় হচ্ছে মেয়েটাকে আমি কিভাবে ল্যাং মেরে ঠ্যাং মেরে বা তাকে বিপর্যস্ত করে তার রেজাল্টটা খারাপ করতে পারলে তো আমি দ্বিতীয় হয়ে যেতে পারি। এই যে অশুভ চিন্তা কুচিন্তা এটা এসেছে কিন্তু ওই যে রেজাল্ট ভালো করা যে উন্মাদনা আমাদের ভিতরে আমরা নেগেটিভ তৈরি করে দিয়ে গেছি, কিন্তু সেটা যে আমাদেরকে সত্যি সচেতন হতে হবে এই উন্মাদনা কোনো লাভ নেই, বা তথা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু মানুষকে সফল এবং কি করে না এটাকে জানতে হবে। যাই হোক, সেই প্রতারণা করার জন্য সেই মেয়ের সঙ্গে প্রেম করেছে এটা খুবই ভয়াবহ একটা লক্ষণ যে এত অল্প বয়সে মাদ্রাসায় থেকে প্রেম করবে, তাও আবার সেই প্রেম করবে অভিনয় করার জন্য এবং সলসাফরি করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে রেজাল্ট খারাপ করার জন্য, সেটা একটা ভয়াবহ চিত্র আমাদের কাছে মনে হচ্ছে। এইভাবেই সে করেছিল এবং সে কত প্ল্যান করে দেখেন সে, মানে আমরা তো বলি অনেক অপরাধ করে মানে হুট করে, কিন্তু সে তো অনেক বুদ্ধি পরামর্শ করে অনেক প্ল্যান করে কাজটা করছে, অর্থাৎ তার ভিতরে স্মৃতি মানসিক বিকৃতির পরিমাণটা অনেক বেশি হিসাবে বুঝতে হবে, এবং কেন এই ধরনের মানসিক বিকৃতি হচ্ছে সেই কারণ অনুসন্ধানের জন্য আরো গভীরভাবে তার পরিবার এবং তাকে তার ব্যক্তিত্বে তার মেন্টাল স্টেট যেটা আছে সেটাকে এক্সামিনেশন করা দরকার আছে আমরা মনে করি, কারণ এই ধরনের বিকৃতি সাধারণভাবে হওয়ার কথা না। যাই হোক, সে যেভাবেই হোক এই যে মানুষকে প্রতারণা করে তারপর নিজে যে বিজয় অর্জন করলো এই অর্জনটা কিন্তু তাকে একটা বিকৃত সুখ দিয়েছে, বিকৃত আনন্দ দিয়েছে, গৌরব দিয়েছে। এরপর থেকে সে প্রতারণার ব্যাপারটা যে খারাপ এটা সে মনে করলো প্রতারণাটা হচ্ছে আমার একটা অর্থ, এটা দিয়ে আমি আরো অনেক কিছু অর্জন করবো, আমি আরো উপরে উঠবো বা আমি আরো মজা লুটবো, সেভাবে সে একটা প্রতারণা থেকে যেমন অনেক প্রতারণা জন্ম হয়, কিন্তু এইভাবে সে আরো অনেক মেয়ের সঙ্গে করতে ছিল, কিন্তু যেটা হয়ে থাকে আর কি পাপ বাড়তে ছাড়ে না, একসঙ্গে এরকম প্রতারণা করতে করতে সে আরেকটা এমন একটা মেয়ের সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্কে জড়িয়ে পড়লো যে হয়তো আগে থেকেই জানতো যে এরকমই মেয়েদের সঙ্গে প্রতারণা করে বেড়ায়, তাদেরকে ভালোবাসার নামে তাদেরকে তথ্য দিয়ে বেড়ায়। তখন সে কিন্তু ওই তার আগের অভ্যাস অনুযায়ী এই মেয়ের সঙ্গেও অভিনয় করে প্রেম করার চেষ্টা করেছিল তার ওই স্বভাব স্বভাবের কারণে, আর এই মেয়েও জেনে শুনে তার সঙ্গে প্রেমের অভিনয় করেছে এবং সেয়ানে সেয়ানে মিলে গেছে। এক সময় দুজনেই দুজনকে বলেছে এই যে প্রতিবাদ করতে পারা, আমি এখানে একটু সেখানে চেষ্টা করতেছি বলতে চাচ্ছি যে খারাপ কাজকে না বলতে পারা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি ওই মেয়েটাকে বলবো এবং অন্যান্য আরো যারা যারা কমতেছে তাদেরকে বলবো যে না বলতে পারা, কেউ যদি তোমাকে মাদক নিতে বলে তুমি না বলবা, কেউ যদি তোমাকে প্রেম করতে বলে তুমি না বলবা, কেউ যদি তোমাকে অন্যায় কিছু গ্রহণ করতে বলে তুমি না বলবা, এই দৃঢ়তার সঙ্গে সাহসের সঙ্গে না বলতে পারাটা আমরা শিখাই নেই পরিবারে শিখেতে যদি পারতাম এবং আমাদের ছেলেমেয়েরা যদি খারাপ কাজকে অগ্রহণযোগ্য কাজকে না বলতে শিখত তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ছেলেমেয়েরা খারাপ হতে যাইতো না। আমি এই মেয়েটাকে ধন্যবাদ জানাই একত্রে, যদিও সে প্রতারণা করেছে কিন্তু তবুও সে জেনে শুনি ওই ছেলেটাকে একটা শিক্ষা দেওয়ার জন্য কাজটা করেছে এবং যে না বলতে পারা এবং নিজের ভিতরে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া না হয়ে বরং উল্টা সে ওই ছেলেটার উপর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। ওই ছেলেটা কিন্তু এই প্রথম সে ধাক্কা খেয়েছে, প্রথম সে প্রতারণার বিপরীতে আরেকটা ধাক্কা খেয়েছে, নিজে এবার মানসিকভাবে বিপর্যিত হয়েছে এবং তখন সে সত্যিকার প্রেম যাকে বলে বা আগ্রহ যাকে বলে সেটা তার দিকে গিয়েছে এবং সে ওই মেয়ের সঙ্গে সত্যি সত্যি প্রেম করার জন্য লেগে পড়ে গেছিল। এখন এরপর থেকে সেই মেয়ের পিছনে লেগে থাকতে থাকতে ওই মেয়েও হয়তো আস্তে আস্তে দুর্বল হয়েছে। এই যে ধাক্কা খাওয়া, এই যে কঠিন একটা পরিস্থিতিতে পড়া, আসলে কোনো মানুষই খারাপ কাজ থেকে সহজেই নিষ্কৃতি পায় না যতক্ষণ পর্যন্ত তাকে ধাক্কা দিয়ে বা তাকে শাস্তি দিয়ে বা কোনো রকম ভাবে তাকে একটা খারাপ পরিণতি না হয় ততক্ষণ পর্যন্ত খুব কম মানুষই হোসত না করলে কিন্তু সচেতন হয় না। এই ছেলেটা কিন্তু ওই ছেলে ওই মেয়ের কারণে কিন্তু সে হোসত খাওয়ার কারণেই সে তার এই খারাপ ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে। এনিহাও এরপরে যেগুলি ঘটলো সেগুলি তো বাংলাদেশে চালচিত্র, তারা প্রেম করেছে, তারা পালিয়ে যায়, বিয়ে করেছে, পুলিশ কেস হয়েছে, সেই কাজটি দিতে ছিল অনেক কিছু করেছে। এই যে অল্প বয়সে আমাদের ছেলেমেয়েরা এই যে সংসার গড়ে তারা তৈরি করে এগুলির ভিতরে যে এই সংসারগুলি যে পরবর্তী পর্যায়ে যে খুব সুস্থ থাকবে ভালো থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, বরং এগুলি আরো খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু আমরা আশা করি যে পরিবারই এমন শিক্ষালয় হতে হবে, যে শিক্ষালয় এটা শিক্ষা দিবে যে তুমি খারাপ কাজকে না করবো এবং একটা বিশেষ সময়ের আগে তুমি তোমার লাইফ ডিসিশন যাকে বলে লাইফের পার্টনার কি হবে না হবে এটা যে পর্যন্ত তুমি মেচিউর না হওয়া বা পরিণত না হওয়া তোমার বুধ বুঝলে কুকুরে না হবে এর আগ পর্যন্ত যাতে এরকম তথাকথিত আবেগের কারণে এরকম সম্পর্কে জড়িত হয় না পড়ে, কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সংসারগুলি ভঙ্গুর থাকে নষ্ট হয়ে যায়। এটা সেটার প্রমাণ যে এই যে তাদের ভিতরে যে অপরিণত বয়স্ক মানুষের যে মানসিকতা এবং চরিত্র এটাই লক্ষণ দেখা গেছে এবং এই সংসারটা খুব বেশি যে ভালোভাবে টিকবে এটা নির্ভর করবে এখন তারা কতটুকু মেচিউর হতে পারতেছে। এখন ওই ছেলেটাকে তার আগের খুব মনোবৃত্তি এবং শিক্ষিত মানসিকতা থেকে সরে আসতে হবে, আর যে মেয়েটা তাকে এখানে ইকোনমিতে নিয়ে এসেছে তারও দায়িত্ব হবে যে এই ছেলেটাকে সঠিক পথে রাখা এবং নিজের সঠিক থাকা, নিজে আবার আরেকটা পরিচয় করবে আরেকটা মানে খারাপ কাজ করবে আবার সংস্থাটাকে বাঁধবে এরকম আমরা আশা করি না। আমরা আশা করি দুজনেই জীবন থেকে শিখবে এবং এই জীবন অভিজ্ঞতা শিক্ষিত অভিজ্ঞতা থেকে শিখে তারা সুন্দরভাবে ভালোভাবে একটা সংস্থা করার চেষ্টা করবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
এই হলো আমাদের আলামিনের জীবনের অপ্রিয় সত্য প্রিয় শ্রোতা, আমরা শুধু একটা কথাই বলতে চাই, সব ভুলই আমাদেরকে পাপের দিকে নিয়ে যায়, একের পর এক ভুল করাটা অপরাধ এবং সেই অপরাধ থেকে পাপের জন্ম হয়, পাপের পরেই আসে প্রায়শ্চিত্ত। আমরা যেন একজনকে দেখে শিখি এবং সে যেভাবে ভুল করেছে সেই ভুলের পথে আমরা যেন পা না বাড়াই। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব এবং বাকি সেগমেন্টগুলো একটু পরে ফিরে আসবো আশা করছি আমাদের সাথে। বেশ কিছু টেক্সট পড়তে চাই প্রিয় শ্রোতা। রাকিব ঢাকা থেকে লিখেছেন, মাত্র 16 বছরের একটি ছেলে এত কিছুর সাথে জড়াতে পারে, গল্পটি না শুনলে বিশ্বাস করা খুব কঠিন হতো। মিলন গাজীপুর থেকে লিখেছেন, এত কম বয়সী একটা ছেলেকে বলতে দেওয়ার কারণ কি ভাইয়া? আমি কারণটি নিয়ে বহুবার আমি স্টোরির মধ্যে বলেছি,
নিশ্চয়ই আপনি শুনেছেন। কান্তি চট্টগ্রাম থেকে লিখেছে, এতটুকু ছেলেমেয়েরা প্রেম করেছে তাও আবার এত কষ্ট সহ্য করে, আমার তো মনে হয় আলামিনের চাইতে মেয়েটা বেশি ত্যাগ স্বীকার করেছে। সোহেল কক্সবাজার থেকে লিখেছে, সুলতানের বাবা মা ঠিকই বলেছে, অল্প বয়সের প্রেম থেকে না, যেখানে 15 বছর সংসারই ভেঙে যায়। আকিব গুলশান থেকে লিখেছে, আলামিনকে ধরে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা এখানে আছে। যাই হোক, তো আলামিন, লেস্টার দুরুদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি বলতে চাই যে মানে এত ছোট বয়সের জন্য কোনো ছেলেরা যেন কোনো রিলেশন হয়, মানে আমি অনেক ভুল করছি, ভুলের আমি মানে কিছুতেই আমি নিজের নিজের সামলাইতে পারতেছি না। আর একটা কথা হলো যে আমি মানে এখন আমার কেউ নেই পাশে, আমার লেখাপড়ার জন্য কেউ খরচ দেয়, নিজেতে নিজে চলাইতেছি।
অনেক ধন্যবাদ আলামিন। আমরা প্রিয় শ্রোতা আজকের মতো শেষ করতে চাই আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আরো একটি সেগমেন্ট বাকি রয়েছে। এই সপ্তাহে কোন বন্ধুটি আমাদেরকে মেইল করেছেন বা চিঠি পাঠিয়েছেন, চলুন আমরা তার কাছ থেকে একটু শুনি এবং তারপর আমরা আবারও ফিরে আসবো। ইফাকে আপনাদের সবাইকে বলছি, কেউ যদি আমাদেরকে চিঠি লিখতে চান, যদি কনফেস এখানে অনুষ্ঠানে আসার সাধ্য না হয়, আপনি আমাদেরকে চিঠি লিখেও কনফেস করতে পারেন, বেনামে কিংবা ছদ্মনামে। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনারা এই ঠিকানায় চিঠি লিখতে পারেন। এই সপ্তাহে কে আমাদেরকে চিঠি লিখে তার জীবনের ভুলগুলো আমাদেরকে জানিয়েছেন, চলুন আমরা শুনি আর্য রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি দীপালি, গাজীপুর থেকে লিখছে, আজকে আমি আমার কিছু অপরাধের কথা স্বীকার করতে চাই, কিছু ভুলের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ছোটবেলা থেকেই আমার কেন জানি হিংসা বেশি, কেন আমি নিজেও জানি না, কিন্তু আমি বুঝতে পারি অন্য কারো ভালো রেজাল্ট হলে আমার হিংসা হয়, কেউ ভালো কিছু করলে আমি সহ্য করতে পারি না, ঝগড়া বাঁধিয়ে দিই। আর এমনই বেশ কিছু ঘটনা আমার লাইফে রয়েছে। আমার আরও 2 বোন রয়েছে, তাদের সাথে আমার সবসময় ঝগড়া হয়। এই তো সেদিন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার শরীরে গরম পানি ঢেলে দিয়েছে, মায়ের হাতে লেগে হাত পুড়ে যায়। আমি বুঝতে পারছি এগুলো ভালো না, কিন্তু এর থেকে বের হতেও পারছি না, তাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি মনে করি এটা আমার অসুখ, কিন্তু তারপরেও চাইব কেউ যেন এমন ভুল কখনোই না করে। আমি সবার কাছে, আমার পরিবারের কাছে, আমার মায়ের কাছে, আমার বোনের কাছে এবং অন্যান্য সবার কাছেই ক্ষমা প্রার্থী।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে বন্ধু আপনাকেও। আপনার জীবনের এই যে ভুল, সেটা শুধুমাত্র আপনার জন্য শিক্ষণীয় নয়, আমাদের জন্য শিক্ষণীয়। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করছি। আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আর জি কিবরিয়া আবারও আগামী রবিবার ঠিক রাত 11:20 একজন বন্ধুকে সাথে করে নিয়ে আপনার দরজায় কড়া নাড়ব এবং তাকে দেখিয়ে তাকে শুনিয়ে বলব তার মতো করে ভুল আপনার জীবনে যেন না ঘটে যায়। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশের সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। শুভরাত্রি।